পছন্দ করে জানি এবং আমার খুব পছন্দের একজন মানুষের অডিও ক্লিপ রয়েছে এখানে, সেটা হচ্ছে রেহমান ভাই। সবকিছু মিলিয়ে আশা করব আমাদের আজকের এপিসোডটি আপনাদের উপভোগ্য হয়ে উঠবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আমাদের ঘটনা পাঠান, ঘটনা পাঠানোর জন্য যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com, সেখানে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে মানে কথা বলবেন। আমরা জানি যে আমাদের আপনারা সবাই বাংলাদেশ টিমের পারফরমেন্স নিয়ে ঝামেলায় আছেন, কিন্তু প্রকৃতিতে একটা অদ্ভুত পরিবর্তনের মধ্যে ঘটে গেছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি শীতের দিকে এবং এই সময়টা আমার কাছে খুবই পছন্দের একটা সময়, এবং হেমন্তের বিকেলগুলো, হেমন্তের সন্ধ্যাগুলো আসছে ধেয়ে সামনে, এবং এই সময়টা এত সুন্দর, বাংলাদেশের রূপ প্রকৃতি সব কিছু অন্যরকম হয়ে ওঠে। আশা করব যে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটা শুক্রবার আমরা একসঙ্গে উপভোগ করে তুলব ইনশাআল্লাহ। আমরা চলে যাব এখন আমাদের মূল ঘটনায়, এবং আজকের এপিসোডটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে চাই। চলুন শুরু করি আমাদের আজকের bhoot.com। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে সংযুক্ত থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকেও আপনারা সব ধরনের আপডেট পেতে আমাদের পেজটির সাথে এবং আমাদের গ্রুপটির সাথে কানেক্টেড থাকুন। যে কোনো প্রশ্ন জানতে আমাদের মডারেটরদের সরাসরি প্রশ্ন করে ইনবক্স করুন, এবং আমরা পৃথিবীময় ঘুরে বেড়াতে চাই, পৃথিবীময় আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে চাই, সেই জন্য আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবং আরেকটা জিনিস, আমাদের ওয়েবসাইটের কাজ শেষ হয়েছে, আপনারা আমাদের ওয়েবসাইটের কাজটি, আমাদের ওয়েবসাইটের যে ব্যাপারটি সেটি হচ্ছে এখন আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারেন। রাব্বিকে জিজ্ঞেস করছি আমি, রাব্বি আমরা কি এখন ওয়েবসাইটটি দেখতে পারবো? তাহলে খুব ভালো হয়। এবং আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের মানে ওয়েবসাইটটি খুব জরুরি ছিল, এবং সেইখানে আপনারা কিন্তু আমাদের সাথে অংশ নিতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন। আরও কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্টগুলো আমরা আস্তে আস্তে দেবো। আপাতত যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা চলে যেতে চাই আমাদের আজকের মূল পর্বে, এবং আশা করব আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর 197তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। আশা করছি আপনাদের আজকের এই এপিসোডটি ভালো লাগবে। আমরা টরন্টোর এপিসোডের পর আজকে বাংলাদেশের যারা আমাদের শ্রোতা আছেন তাদের জন্য এই হ্যালোইনের স্পেশাল এপিসোড নিয়ে এসেছি, এবং এখানে ঘটনা শেয়ার করেছেন বাংলাদেশের এবং আমাদের bhoot.com এর সেরা স্টোরি টেলাররা। আশা করছি আজকের এপিসোডটি খুব 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 বেশি ভালো লাগবে, এবং আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি অন্যভাবে। যাদের ঘটনা আপনারা রেগুলার শোনেন, যারা বড় বড় ঘটনা পাঠান আপনাদেরকে, তারা আজকে তাদের জীবনের সবচাইতে ছোট ছোট ঘটনাগুলো পাঠিয়েছেন, এবং সেই ছোট ছোট ঘটনাগুলি দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের bhoot.com। যদি ভালো লাগে আমার নিজেকে ধন্য মনে হবে, যদি খারাপ লাগে তাহলে আসলেই আমার কিছু করার নেই এই মুহূর্তে। আমাদের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন তানভীর তুষার, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন তানভীর তুষারের ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, আমি তানভীর তুষার। বেশ অনেকদিন পরে তিনজন লোকের একটা জায়গা ঘিরে আলাদা তিনটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আজ। কিছু ঘটনা খুব রিসেন্টলি ঘটেছে, আর কিছু ঘটনা বেশ কয়েক বছর আগের। আমি প্রায় এক মাসের বেশি সময় ধরে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে ছিলাম। সব ধরনের ঘটনা কালেক্ট করা বা লেখা থেকে আমার শরীর আমাকে বিরত রেখেছিল, তাই অনেক দিন কোনো ঘটনা পাঠাতে পারিনি। আশা করি আবার ফিরে আসব নিয়মিত আপনাদের মাঝে। চলুন আজকে ঘটনায় যাওয়া যাক।
এই ঘটনাগুলো ঘটেছে আমার গ্রামের বাড়িতে। আমার আগের ঘটনায় আপনাদেরকে আমি একটা শ্মশান ঘাটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। চলুন সেই ঘটনা দিয়ে শুরু করা যাক। ঘটনা এক। ঘটনাটি ঘটে মাত্র দু মাস আগে। ঘটনাটি ঘটে আমার গ্রামের পাশের বাড়ির আমার ছেলেবেলার বন্ধু জাহাঙ্গীরের সাথে। আমরা ছোট থেকেই এই রাস্তার সাথে পরিচিত, নিয়মিত চলাচল এই রাস্তা দিয়েই, তাই ভয় ব্যাপারটা খুব একটা কাজ করে না। দুই মাস আগে আমি যখন গ্রামের বাড়িতে যাই, দেখি জাহাঙ্গীর প্রচুর জ্বরে আক্রান্ত। ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে জানালো শ্মশানের রাস্তায় একটা বাজে ঘটনার পর থেকে ওর এই জ্বর। আমি জানতে চাইলাম কি হয়েছে, ও বলতে শুরু করল, ঘটনার রাতে বাজারে বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলতে গিয়ে কখন যে রাত ১২টা বেজে গেছে সে খেয়াল নেই, খেলা শেষ করে যে যার বাড়ির দিকে চলে গেছে। জাহাঙ্গীর ওর বাইকে করে বাড়ি আসছে শ্মশানের রাস্তা ধরে। শ্মশানের ঠিক যেখানে লাশ পোড়ানো হয় সেখানে এসে হঠাৎ করে ওর বাইক বন্ধ হয়ে যায়। একদম হেডলাইট সহ সাইডে থাকা বাইক এভাবে বন্ধ হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। চারপাশে ঘন কালো অন্ধকার। ওর চিন্তা, গাড়ি থামাতে থামাতে যদি দেখে পায়ের নিচে মাটি আছে তাহলে পা নামিয়ে দিয়ে গাড়ি আটকাবে, আর যদি দেখে গাড়ি রাস্তা থেকে নেমে যাচ্ছে তাহলে লাফ দেবে। দুইবার ব্রেক ধরার পর গাড়ি থেমে যায় আর ওর পায়ের নিচে ঝোপঝাড় অনুভব করে, মানে গাড়ি একদম রাস্তার পাড়ে। তখন ও পা নামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু গাড়ি থেকে নামার পরে ও আর গাড়ি সরাতে পারে না। মনে হচ্ছে গাড়ি এক জায়গায় আটকে গেছে, গাড়ির হেডলাইট চালানোর জন্য সুইচ চেপেও কাজ হচ্ছে না। গাড়িতে আবার উঠে কিক দিতে থাকে বারবার, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। ও তেল চেক করে দেখে গাড়িতে তেল আছে, কোনো সমস্যাই খুঁজে পাচ্ছে না, কিন্তু গাড়ি মনে হচ্ছে লক, গাড়ি একটুও নড়ছে না। ও মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে চারপাশে দেখে, তখন বুঝতে পারে একেবারে শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। চারপাশে ঘন কালো অন্ধকার, নদীর শব্দ এবং ঝিঝিপোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ওর বাইক স্ট্যান্ড করে ফ্ল্যাশের আলোয় সব ঠিক আছে কিনা চেক করতে থাকে। হঠাৎ একটা গরম বাতাস কোথা থেকে এসে ওর শরীরে লাগল, ভেতর থেকে যেন ঘেমে উঠল শরীর। ওর কথা মতে আগুনের পাশে যেমন গরম একটা বাতাস তৈরি হয়, তেমন একটা বাতাস লেগেছে ওর শরীরে। বাতাস লাগার দুই মিনিট পরেই চারপাশে যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ সকল নিরবতা ভেঙে ওর কানে ভেসে আসলো এক মেয়ের কান্নার শব্দ। শব্দটা আস্তে আস্তে তার তীব্রতা বাড়াতে শুরু করল, মনে হচ্ছে গগন বিদারী চিৎকার করে কেউ কাঁদছে। ভালো করে খেয়াল করে দেখল ওর পাশের রাস্তার নিচ থেকে ভেসে আসছে এই কান্নার আওয়াজ। ভয়ে ওর শরীরের লোম দাঁড়িয়ে গেছে, শরীর ঘেমে চলেছে, কিন্তু কান্নার কোনো বিরাম নেই, একটানা কেঁদেই চলেছে মেয়েটি। ভয় ভয়ে ও বলতে শুরু করল, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, তুমি যেই হও না কেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো। এইসব বলতে বলতেই কান্নাটা যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই মিশে গেল অন্ধকারে। ও বাইক ধরে টান দিতে বাইক রাস্তার উপরে উঠে এলো, বাইকে উঠেই একটা কিক দিতেই বাইক স্টার্ট নিল, একটানে চলে এলো বাড়িতে। সেই রাত থেকেই শুরু হয় ওর প্রচণ্ড জ্বর। এই ব্যাপারে আমার একটু জানতে ইচ্ছা হলো, হঠাৎ কেন এমন হলো ওর সাথে। আমি খোঁজ শুরু করলাম ব্যাপারটা নিয়ে। পরদিন অনেক খোঁজ করে জানতে পারলাম ওর সাথে ঘটনা ঘটার তিন দিন আগে অন্য এক এলাকার এক অবিবাহিত মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে, যাতে ঘটনা তেমন জানাজানি না হয় এই জন্য গভীর রাতে এই দূরের শ্মশানে এসে লাশ পড়িয়েছে, যা অনেকেই জানে না। কিন্তু আমার ফ্রেন্ডের সাথে এই ঘটনা কেন ঘটল, গ্রামের এক হুজুরের কাছে জানা গেল আরো অবাক করা কিছু তথ্য। সাধারণত হিন্দুদের পোড়ানোর পরে অনেকে নাভি একটা মাটির ছোট হাঁড়িতে করে পোড়ানোর জায়গায় পুঁতে রাখা হয়, আর মেয়েটি অবিবাহিত, তার উপরে আবার সুইসাইড করেছে, এই জন্য ব্ল্যাক ম্যাজিক করে এমন কোন কবিরাজ তার খোঁজ পেয়ে এই নাভির হাড়ি ও শ্মশানের সেই মেয়েকে পুরানোর কিছু ছাই নিয়ে গেছে। হুজুরের কথা মতো হয়তো এই খারাপ কাজের জন্যই এমনটা হয়েছে। ঘটনা দুই, আমার এক চাচা প্রায় রাত করেই আড্ডা দিয়ে বাড়ি ফিরতেন। কোনোদিন হয়তো বাজার থেকে আসার সময় কারো দেখা পেতেন, কোনোদিন পেতেন না। এমনি এক রাতে সন্ধ্যা থেকে বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে, বৃষ্টি একটু থামে আবার আসে, এমন করতে করতেই রাত প্রায় গভীর। বাজারে আর তেমন কোনো লোক নেই, আকাশে তখন মেঘ নেই, চাঁদও উঠেছে, চাঁদের আলোয় চারপাশ তখন আবছা দেখা যায়। তিনি বাজার থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। বাজার থেকে বের হয়ে আমাদের বড় একটা ঈদগা মাঠ, তার একটু পরেই শ্মশান। তিনি নদীর পারের রাস্তা ধরে ঈদগা মাঠ পার হয়ে হাঁটছেন, চারপাশে তখনও বৃষ্টি, ঠান্ডা বাতাস, চাঁদের আলোয় রাস্তাটা বেশ ভালোই দেখা যাচ্ছে, নদীতে ভরা পানি। হাঁটতে হাঁটতে শ্মশানে যখন অনেকটা কাছে চলে এসেছেন, তখন দূর থেকে চাঁদের আলোয় শ্মশানটা বেশ ভালোই দেখা যাচ্ছে। এখন যেখানে শ্মশান, তার চারপাশে আগে অনেকগুলো কলার গাছ ছিল। তিনি দূর থেকে খেয়াল করলেন, কলার গাছের সামনে রাস্তার ওপরে সাদা লম্বা কিছু একটা পড়ে আছে, চাঁদের আলোয় যেন সেটা অন্ধকারের মাঝেও বেশ ভালোই বোঝা যাচ্ছিল। তিনি মনে করলেন, একটু আগে এত বাতাস আর বৃষ্টি হয়ে গেল, তাই মনে হয় কোনো কলা গাছ ভেঙে পড়েছে রাস্তায়। কারণ গ্রামে এমন ঘটনা সচরাচর খুব দেখা যায় যে ভয় পেয়ে কাছে গিয়ে দেখা যায় সেটা কোনো কলা গাছ। এটা ভেবেই তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু একটু সামনে আসার পরে মনে হলো সাদা বস্তুটাকে আরো বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে, কলার গাছ তো এত সাদা নয়। তিনি কৌতূহলী হয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছেন। আর একটু সামনে এসে যখন প্রায় শ্মশানের সোজাসুজি হলেন, তখন দেখলেন একটা বাঁশের তৈরি খাটিয়ার মতন ওপরে একটা চাটাই বিছানো, তার ওপরে সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। হিন্দুরা এখানে লাশ পরানোর সময় ঠিক এভাবেই লাশ নিয়ে আসে, এটা ছোট থেকে তিনিও দেখেছেন। কিন্তু একা রাস্তায় শ্মশানে এভাবে লাশ কেন পড়ে থাকবে এই ঝড়ের রাতে, এটা বুঝতে পারছেন না। ভয়, তার সব শক্তি যেন এক নিমিষেই শেষ, তিনি যে দৌড়ে চলে যাবেন এই শক্তিও নেই। পাশে থাকা বট গাছের নিচ থেকে ছোট ঘরটার দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন ঘরের মাঝে কিছু নেই, একটা ঘুমোট অন্ধকার। কি করবে ভেবে পাচ্ছে না, এদিকে ভয়ে হাত পা কাজ করা ছেড়ে দিয়েছে, সেই ঠান্ডা বাতাসেও তিনি ঘেমে চলেছেন। হঠাৎ মনে হল পেছন থেকে একটা ঝোড়ো বাতাস ধেয়ে আসছে, তিনি চোখে অন্ধকার আবছা দেখা শুরু করলেন, মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলবেন। ঠিক তখনই পেছনে ঝোড়ো বাতাসটা এসে তাকে ধাক্কা দেয়, ভয়ে শরীরের অবস্থা এমন তিনি নিজেকে সামলাতে পারেননি, বাতাসের এক ধাক্কায় সাদা কাপড়ে ঢাকা লাশের ওপরে পড়ে যান তিনি। মানুষ পুড়ালে যেমন একটা গন্ধ হয়, ঠিক তেমন একটা গন্ধ নাকে ভেসে আসে, চারপাশে এত বাতাস মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলবে। আজ মনে হলো শরীরের শক্তি ফিরে আসছে তার, কারণ তাকে বাঁচতে হবে এই চিন্তা ঢুকেছে মাথায়। লাশের ওপরে উঠে দাঁড়িয়ে সোজা রাস্তা দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন তিনি। একটু সামনে এসে হাতের ডান দিকে একটা কাঁচা রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়তেন। রাস্তায় কাদার জন্য কয়েকবার পিছলে পড়ে যান তিনি, কিন্তু থামলে চলবে না, পেছনে ফিরে দেখার মতো সাহস হয়নি তার। বাড়িতে এসে গোসল না করেই না খেয়েই ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে প্রচুর জ্বর নিয়ে ওঠেন ঘুম থেকে। রাতের ব্যাপারটা কি তাহলে তার চোখের ভুল, এমন ভাবতে থাকেন তিনি। কিন্তু ঠিক তখনই খেয়াল করেন হাতের ওপরে কয়েক জায়গায় বাঁশের চাটাই দিয়ে কেটে গেলে যেমন দাগ হয়, তেমন কিছু দাগ। পরদিন দিনের বেলা তিনি শ্মশানের সেই রাস্তায় গেলে কিছুই দেখতে পাননি, কোনো চিহ্নই নেই। তাহলে রাতে কেন এমন হলো তার সাথে, এই ঘটনার আজও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ঘটনা তিন, প্রায় এক বছর আগে এক শীতের রাতে আমি আর আমার গ্রামের সেই বন্ধু বাজারে অন্য বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমাদের ওদিকে শীতে ঘন কুয়াশা পড়ে, সামনের কয়েক হাত জায়গার পরে প্রায় সব সাদা। তখন প্রায় রাত ১২টা বাজে, বাজারে তেমন কেউ নেই। শীতের রাতে গ্রামে কেউ বাজারে থাকে না এত রাত পর্যন্ত। আমি আর আমার বন্ধু যখন একদম বাজারের শেষ মাথায় এসে উঠেছি, রাস্তায় উঠবো এখন, ঠিক তখনই একটা বন্ধ দোকানের বারান্দার সামনে থেকে একজন ডেকে উঠল,
বাবা তোমরা কি বাড়ি যাচ্ছ?
আমি তার দিকে তাকিয়ে বললাম,
হ্যাঁ।
লোকটি বলল,
সে কখন থেকে বসে আছি কেউ বাড়ি যায় কিনা এই পথে। আমিও বাড়ি যাব, কিন্তু এত রাতে শ্মশান দিয়ে একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না।
আমি বললাম, আমাদের সাথে আসেন, আপনাকে শ্মশান পার করে দেব, সমস্যা নাই। লোকটি এগিয়ে এলো, গায়ে খয়েরি কালারের একটা চাদর, দেখে মনে হয় বয়স ৪০-৪৫ মাঝে হবে। আমি গ্রামে থাকি না বিধায় আশেপাশের গ্রামের কাউকে চিনি না। লোকটি আমাদের সাথে হাঁটতে শুরু করলো। আমরা কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, যাচ্ছিলাম শ্মশানের দিকে। কথায় কথায় জানলাম লোকটির বাড়ি আমাদের পিছনের গ্রামে। তিনি বগুড়া গিয়েছিলেন একটা কাজে, আসতে রাত হয়ে গেছে, এজন্য বাজারে এসে আর কাউকে পাননি, তাই এই মাথায় বসেছিল যদি কাউকে পাওয়া যায়। ২ দিন আগে একটা লাশ পড়েছে রাস্তার ওপরেই প্রায়। এই ভয়ে একা যাওয়ার সাহস হয়নি তার। আমি জিজ্ঞেস করলাম এমন ভয়ের কারণ কি। তিনি কিছুক্ষণ আমতা আমতা করে বলতে চাচ্ছেন, আবার চাচ্ছেন না। আমার বন্ধু বলল, সমস্যা নেই, আপনি বলেন, আমরা আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসব। লোকটি বলতে শুরু করল,
তখন আমি ২৫ বছরের যুবক, নদীতে মাছ ধরার প্রচুর নেশা, তাই দুই বন্ধু সহ প্রায় দিনই আমরা মাছ ধরতে আসতাম। শীতের শুরুর দিকে নদীতে পানি কম থাকে, এজন্য প্রচুর মাছ পাওয়া যায় এবং আমরা ব্যবহার করতাম মুঠো জাল।
একদিন রাতে শোনা গেল নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু তার দুই বন্ধু বাড়িতে নেই, তাই একাই জাল আর একটা ছোট লাইট সহ খোলই হাতে বের হয়ে গেলেন তিনি। আসলে সেদিন নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, নদীতে অনেক লোক নেমেছে মাছ ধরতে। সে মাছ ধরতে ধরতে অনেকটা শ্মশানের দিকে চলে এসেছে। যতই শ্মশানের দিকে যাচ্ছে ততই প্রতিবার জাল ফেললে টাকি মাছ উঠছে। এক প্রকার লোভ লেগে গেল তার, সবকিছু ভুলে শ্মশানের দিকে যাচ্ছে মাছ ধরতে। মাছের নেশায় কখন যে শ্মশান ঘাটে চলে এসেছে সেই খেয়াল নেই। শ্মশানে এসে জাল ফেলতেই জাল টেনে আর উঠানো যাচ্ছে না, মনে হচ্ছে পানির নিচে কিছু একটা সাথে আটকে গেছে। অনেক চেষ্টা করেও টেনে কিছুতেই আর জাল তুলতে পারছে না। এতক্ষণে চারপাশে তাকিয়ে মনে হলো তিনি শ্মশানের মাঝে এসে জাল ফেলেছেন। একটু ভয় ঢুকে গেল তার মনে, এদিকে তো কেউ আসে না, আসবেও না এত রাতে, জাল তুলবে এখন কি করে। তিনি চিন্তা করলেন যাই কিছু হোক শরীরের সব শক্তি দিয়ে জাল টানবে, এতে যদি জাল ছিঁড়ে যায় যাক। শরীরের সব শক্তি দিয়ে জাল টানতে শুরু করলেন তিনি। মনে হলো জালটি একটু উপরের দিকে উঠে আসছে, আরো জোরে টানতে লাগলেন। একসময় জাল পাড়ের দিকে চলে এলো। এবার খেয়াল করে দেখলেন জালের মাঝে বিশাল একটা গাছের ডাল, যার অর্ধেকটা পুড়ে যাওয়া, তার মানে শ্মশানের লাশ পোড়ানো একটা কাঠ নদীতে ছিল আর তাতে জাল আটকেছে। এমন পোড়া কাঠ দেখে তার গা কেমন ছমছম করে উঠল। জাল ছাড়াতে হলে তো হাত দিয়ে ছাড়াতে হবে, তাই ভয়ে ভয়ে যেই জাল ছাড়াতে গেছেন দেখেন যেটাকে তিনি কাঠ ভেবেছিলেন সেটা কাঠ নেই, সেটা হয়ে গেছে আধ পোড়া কোকড়ানো এক লাশ। লাশের শরীর থেকে মাংস খসে পড়ছে, হাড় বেরিয়ে গেছে কিছু জায়গায়। এটা দেখে আর কিছু না ভেবে সবকিছু ফেলে রেখে নদীর পাড় দিয়ে বাড়ির দিকে দৌড় দেন তিনি। পরদিন এক ছেলেকে সাথে নিয়ে যেয়ে দেখেন জাল তেমনই পড়ে আছে, কোনো কাঠ বা লাশ কিছুই নেই। পাশে পড়ে আছে মাছের খোলই, কিন্তু তার ভেতরে মাছ নেই। সব নিয়ে বাড়ি চলে আসেন তিনি। এরপরে প্রায় অনেক দিন বিভিন্ন অসুস্থতায় ভুগেছেন। এরপর থেকে রাত একটু গভীর হলেই একা একা আসেন না এই রাস্তা ধরে। এরপরে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আমরা বাড়ি ফিরি। আশা করি এই তিনটি ঘটনা বেশ অন্যরকম লেগেছে আপনাদের কাছে। এই শ্মশান নিয়ে আরো অনেক ঘটনা আছে, এখনো হয়তো ঘটে চলেছে অনেক কিছুই, সবটাই কি আর জানা যায়? কত অভিজ্ঞতা হারিয়ে যায় লোকচক্ষুর আড়ালে। খুব তাড়াতাড়ি একটি চিঠির ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যাই। দোয়া করি তানভি তুষার। আসলে তানভি তুষার অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিলেন, মাঝখানে আমার সাথে কয়েকবার কথাও হয়েছে, এখন তিনি ভালো আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন, কারণ তার সুস্থ থাকাটা খুব জরুরি আমাদের সবার জন্য। আমরা আশা করব যে তানভি তুষারের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। তবে ভালো লাগে তানভির তুষারের ঘটনা সবসময় আমাদের সবার কাছে, সেই বিশ্বাস আমার আছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আমি জানি যে আজকে বাংলাদেশে ইন্টারনেট খুব স্লো, যার কারণে অনেকেরই জয়েন করতে সমস্যা হচ্ছে। এবং আজকে কিন্তু স্বাধীনের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে অন্য এন্ডে, কারণ স্বাধীনের ইন্টারনেটে কোনো ঝামেলা দেখছি না, এখানে এভরিথিং ইজ ফাইন। এবং আমার মনে হয় যে যারা দেশের বাইরে থেকে শুনছেন বা ঢাকার বাইরে থেকে শুনছেন, তারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন হয়তো। তো যাই হোক, আমাদের আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তানভি তুষারের একটা চমৎকার ঘটনা আমরা শুনলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের মেসেজ পাঠাচ্ছেন, এবং সেই মেসেজের কিছু আমি কখনো পড়ি না, কারণ পড়লে আপনারা অনেক কথা বলেন যার জন্য পড়তে চাচ্ছিলাম না, তারপরেও পড়ে ফেলি। কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখন তো ভূত ডট কম এর এই এপিসোডটিতে অনেকেই বাফার হচ্ছে, অনেকে হয়তো আপনারা মানে সেই বাফারের সম্মুখীন হচ্ছেন। আপনারা নিশ্চয়ই মনে আছে যে স্বাধীন ব্যবহারকারীরা ফাইভ স্টার রেটিং দিয়ে আরও ইন্সপায়ার করুন স্বাধীনকে, এবং আপনার রেটিং এর স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্সে শেয়ার করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে আমরা প্রিমিয়াম প্ল্যানে এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেব, এটা জানিয়েছে স্বাধীন। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে অনেকেই লিখেছেন কারো কারো ঘটনা ভালো লেগেছে, কারো কারো ভালো লাগে নাই। ওকে, আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে ইন্টারনেটের প্রবলেম শোনা যাচ্ছে না। হ্যাঁ, সেটাই, বাংলাদেশে যে ইন্টারনেটের প্রবলেম সেটা আমরা সবাই জানি। শাকিল মিয়া আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে তিনি স্বাধীন অ্যাপ ডাউনলোড করেছেন এবং এখন তিনি শুনছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি শিপন হুসাইন লিখেছেন, হ্যাপি, দারুণ লাগলো। প্রিন্স মাহমুদ স্বপ্নীল লিখেছেন, এক মিনিট পর পর 10 সেকেন্ড চলে, বিরক্তিকর। হ্যাঁ, সেটাই, ইন্টারনেটের প্রবলেম হলে আসলে আমাদের এইখান থেকে কিছু করার নেই। এমডি নাইম আমাদের সাথে আছেন, এবং সবাই অ্যাপ আপডেট করার বুদ্ধি দিয়েছেন তিনি আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি মোবাসের হুসাইন বাবলু, এবং তিনি প্রবলেম ফিক্স করতে বলেছেন, ইন্টারনেটের প্রবলেম ফিক্স করাটা আমার হাতে নেই ভাইয়া, সরি। আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেক, সাকিব ইকবাল শায়ন আমাদের সাথে আছেন, এবং তিনি বলেছেন ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কথা বলেছেন। এই প্রথম আমি মনে হয় দেখলাম যে কেউ এত সুন্দর করে প্রশংসা করলো, তিনি বলেছেন যে অনেক সুন্দর হয়েছে ভাই, আসলে খুব ইন্সপায়ারিং মেসেজ আমাদের জন্য। যদি আসলেই সুন্দর হয়ে থাকে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সবচেয়ে ভালো কিছু নিয়ে আসতে, এখন সবসময় সেটা হয়তো আমাদের সম্ভব হয় না, কারণ আমরা চেষ্টা করলে তো আর হবে না, আপনাদেরও ভালো লাগতে হবে। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সাবিত এবং সিফাত। সাবিত এবং সিফাতের ঘটনার সবচেয়ে বড় মিলটা হচ্ছে আজকে যে ওনাদের, আমরা কিন্তু মানে কি বলবো যে ওয়ার্ড গুনে গুনে আমরা হিসাব করি যে কতক্ষণ লাগতে পারে, তাই না? তো মোটামুটি আমার ধারণা যে দুটো ঘটনার ডিউরেশন সমান, কিছু সেকেন্ডের এদিক ওদিক হতে পারে, বাট সমান। আপনারা একটু চেক করে দেখতে পারেন, ঘড়ি দেখে মিলিয়ে নিতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি, সাথেই থাকুন আমাদের।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তানভি তুষারের ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো ভালোই। আমরা পরের ঘটনায় যাব। আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhut@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা বা ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুরু করছি আমাদের সিফাতের ঘটনা, এবং সিফাত লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এবং এরপরেই তিনি তার ঘটনাটি শুরু করেছেন। মাঝখানে তিনি আরো বেশ কিছু ঘটনা বলেছেন এবং এই ঘটনাটি তার সাথে যিনি শেয়ার করেছেন তার নাম সজীব শাহরিয়ার, সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি ঘটনার স্থান এবং চরিত্র তার অনুরোধেই গোপন রাখতে চান সেটাও বলেছেন। তারপরে তিনি বলছেন, চলুন প্রবেশ করি ঘটনায়। যা আছে কপালে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাব। আল্লাহই একমাত্র রক্ষাকর্তা, তিনি আমাকে রক্ষা করবেন। আমার হেফাজতের জিম্মা আল্লাহর হাতেই। আল্লাহু আকবার। মনে মনে এসব কথা ভেবে আমার দাদা কিছুটা সাহস সঞ্চয় করেন। আমার দাদার এই সাহসের প্রয়োজন কেন পড়েছিল তা জানানোর আগে আমার দাদার সম্পর্কে আমি কিছু জানাতে চাই। আমার দাদার নাম সিকান্দার। উনি আমার আপন দাদা নন, ওনাকে আমি ছোট দাদা বলেই সবসময় ডাকতাম। অর্থাৎ উনি আমার আপন দাদার ছোট ভাই ছিলেন। উনি বেশ পরহেজগার একজন মানুষ ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সবসময়, খুবই অমায়িক মানুষ ছিলেন আমার ছোট দাদা সিকান্দার। হ্যাঁ ছিলেন, কেননা উনি দুনিয়ার মায়া ত্যাগ করে 2001 সালে পরলোক গমন করেন। ছোট ছোট কিছু ঘটনা অনেক সময় মানুষের জীবনে বড় রকমের প্রভাব ফেলে। আমার ছোট দাদার ব্যাপারেও অনেকটা তাই হয়েছে। 1971 সালে আমার দাদা বাংলাদেশের কোনো এক স্থানে ঠিকাদারির কাজ করতেন। বেশ ভালোই টাকা রোজগার করতেন তিনি, যা দিয়ে দিব্যি ওনার সংসার চলত। সবকিছু যেন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই যেন মনের মধ্যে দুশ্চিন্তার মেঘ জমতে শুরু করে। কেননা আমার দাদা তার পেশা বহাল রাখতে পারবেন কিনা তা নিয়ে সকলের মনেই সন্দেহ ছিল। দেখতে দেখতে 71-এর রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম শেষ হল, জন্ম হল একটি দেশের যার নাম বাংলাদেশ। সেদিন বাংলাদেশের জন্মের সাথে সাথে জন্ম হয়েছিল আমার দাদার বেকার জীবন। যুদ্ধের পরপরই আমার দাদা তার চাকরি হারান, এর কারণ আমাদের আজও অজানা। তিনি দেশের বাড়ি অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি ফিরে আসেন। চাকরি হারানোর পর উনি চিন্তায় অসুস্থ হয়ে পড়েন, ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, শরীরে বলও পেতেন না। ওনার এই অবস্থা দীর্ঘ 30 বছর চলে। এই 30 বছরে তিনি বহু মানুষের কাছে হাজিরা দিয়েছেন কিন্তু কোনো সাহায্য পাননি। ছোট্ট একটি চাকরির জন্য ওনাকে কিভাবে হাহাকার করতে হয়েছে তা আমি নিজেও দেখেছি। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ হঠাৎ করেই ওনার মনের আশা পূর্ণ করে দেন, উনি একটি চাকরি পেয়ে যান। খুশি মনে বাসায় এসে তিনি সবাইকে এই সুখবর জানান। কিন্তু যখন সবাই জানতে চায় উনি কিসের চাকরি পেয়েছেন, তখন উনি অনেক চেষ্টা করেও এই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারলেন না। ওনার চাকরির ব্যাপারে বিস্তারিত বলার পরে আমার পরিবারের অনেকেই নিরাশ হয়েছিলেন। যেই সিকান্দার বেশ দাপুটে মেজাজের কাজ করত, আজ সে সামান্য একটি হ্যাচারিতে সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে এত খুশি কিভাবে হচ্ছেন তা আমার পরিবারের অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছিল। দাদার হাসি মুখের দিকে তাকিয়েই কেউ দ্বিমত পোষণ করতে পারেনি। কিন্তু এখন মনে হয় কেউ যদি ওনাকে কোনোভাবে আটকাতেন তাহলে হয়তো তিনি আমাদের কাছ থেকে এত জলদি বিদায় নিতে পারতেন না। আসলে সবই ভাগ্যের খেলা, এই খেলাকে কেউ আটকাতে পারে না। থাক সেসব কথা। দাদা যথারীতি চাকরিতে জয়েন করেন। তিনি যে হ্যাচারিতে চাকরি করতেন সেখানে মোট 3টি বড় বড় শেড ছিল। একটি শেড ছিল দ্বিতল বিশিষ্ট। প্রতিটি শেডের মাঝে ছিল বড় বড় 2টি পুকুর, পুকুরে মাছ চাষ করা হতো আর শেডে ছিল হাঁস মুরগি। প্রথম শেডে মুরগির পরিমাণ বেশি হয়, সেখানে দ্বিতীয় তলা বানানো হয়। দ্বিতীয় তলায় প্রথম তলার তুলনায় অর্ধেক মুরগি রাখা হয়েছিল। এই দ্বিতীয় তলা বিশিষ্ট শেডের পাশে ছিল অনেক বড় এবং ঘন জঙ্গল। শেডের চারপাশে কোনো দেয়াল ছিল না, শুধুমাত্র ইটের খুঁটিতে লাগানো কাঁটাতারের বেড়া। দাদা খুব নিষ্ঠার সাথে নিজের কাজ শুরু করেন। বয়স হলেও তিনি ছিলেন বেশ কর্মঠ একজন মানুষ। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। দেখতে দেখতে 2-3 মাস কেটে যায়। এর মধ্যে তেমন কোনো সমস্যার সম্মুখীন হননি তিনি। খুশি মনে আমার দাদা এই হ্যাচারিকে আপন করে নেন। ওনার জন্য হ্যাচারিতেই ছোট একটি রুম করে থাকার ব্যবস্থা করা হয়। হ্যাচারিতে দাদা ছাড়া আর অন্য কোনো গার্ড ছিল না, তাই কোনো প্রকার ঝামেলাও ছিল না। এক হাতেই আমার দাদাকে সব করতে হতো। অবশ্য এতে তিনি বেশ খুশিও ছিলেন। কিন্তু বেশ কিছুদিন যাবার পর একটি বিষয় লক্ষ্য করেন হ্যাচারির মালিক। তিনি প্রতি সপ্তাহেই হ্যাচারি পরিদর্শন করতে আসতেন। তিনি ধারণা করেন হ্যাচারি থেকে বিক্রিত মুরগি চলে যাবার পর যে পরিমাণ মুরগি থাকার কথা তা কেন যেন পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এটা শুধুমাত্র তার ধারণা হিসেবে রয়ে গিয়েছিল বেশ কিছুদিন। হ্যাচারির মালিক দাদাকে ডেকে জিজ্ঞাসা করেন,
আচ্ছা রাতে হ্যাচারির আশেপাশে কি কাউকে দেখতে পান আপনি? না মানে কেউ কি ঘোরাঘুরি করে আশেপাশে? আসলে মুরগি চুরি হচ্ছে তো বুঝতে পারছি না, তবে আমার হিসাব বলছে কিছু মুরগি চুরি হচ্ছে। রাতে কি মুরগি ডাকার শব্দ কানে আসে? নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমিয়ে যান বলে শুনতে পান না এরকম কিছু? এই জন্যই বয়স্ক লোক রাখতে চাই না, এরা কোনো কাজই ঠিক মতো করতে পারে না। কেন যে ছেলের কথায় আপনাকে রাখতে গেলাম, এখন হারে হারে মজা টের পাচ্ছি।
আমার দাদা এই কথা শুনে চুপ হয়ে যান। এসব উত্তর দেওয়ার জন্য শব্দ সঞ্চয় করেন তিনি।
আগে হুজুর এসব কি বলছেন, আমি সারা রাত জেগে হ্যাঁচারি পাহারা দেই, কখনো এমন কোনো শব্দ শুনতে বা কিছু দেখতেও পাইনি। আর আমি আমার কাজ খুব নিষ্ঠার সাথে করি, আপনি এমন অভিযোগ করার আগে একবার যাচাই করে নিলে হতো না? যাচাই করে দেখে নিতেন আমি কাজে গাফলতি করেছি কিনা, তাহলে আপনার যা ইচ্ছা তাই বলতেন, আমি মাথা পেতে নিতাম। কিন্তু দয়া করে যাচাই বাছাই না করে আমায় মিথ্যা অপবাদ দেবেন না।
আমার দাদা খুব কষ্ট পান হ্যাচারির মালিকের কথা শুনে, কিন্তু তিনি অনেকটা মুখ বুঝেই সব সহ্য করেন, কেননা ওনার কাছে দ্বিতীয় আর কোনো উপায় নেই। কী বা করতে পারেন তিনি? অন্যের রোজগারে বসে বসে খাওয়ার লোক আমার দাদা ছিলেন না, তাই তিনি নিজের কথা ভেবেই কিছু বলতে পারেননি সেদিন। দাদা মনে মনে ঠিক করেন আজ থেকে তিনি কড়া পাহারা দেওয়া শুরু করবেন, যেই ভাবা সেই কাজ। সেদিন রাতে প্রায় 12টা বাজার পর দাদা চারপাশে টর্চের আলোয় দেখার চেষ্টা করেন হ্যাচারির আশেপাশে কেউ আছে কিনা। হ্যাচারির চারপাশে দেয়া কাটা তারের বেড়ার বাইরে গিয়েও তিনি কাউকে দেখতে পান না। তিনি ভেবেছিলেন হয়তো শিয়াল থাকতে পারে আশেপাশে, কিন্তু না, তিনি কোনো কিছুই খুঁজে পান না। পরদিন তিনি হ্যাচারির মালিককে জানান তিনি রাতে কাউকেই হ্যাচারির আশেপাশে দেখতে পাননি, এমনকি কোনো জন্তু জানোয়ারও দেখতে পাননি। কিন্তু হ্যাচারির মালিক এ কথা মানতে নারাজ। তিনি এক প্রকার নিশ্চিত হয়েই বলেন,
মুরগি চুরি হচ্ছে মানে হচ্ছে, এতে আমার লোকসানও হচ্ছে।
লোকসানের হাত থেকে বাঁচার জন্য তিনি আরও 2 গার্ড নিযুক্ত করেন। কয়েকদিন সব ঠিক থাকলে পুনরায় আবার মুরগি কমে যেতে শুরু করে, যা দ্রুতই হ্যাচারির মালিকের নজরে আসে। এবারে হ্যাচারির মালিক বেশ দুশ্চিন্তায় পড়ে যান, কি করা যায় কিছুই বুঝতে পারছেন না তিনি। এভাবেই চলে যাচ্ছিল দিন। একদিন রাতে আমার দাদা খাবার খেয়ে পাহাড় দিচ্ছেন হ্যাচারির পেছন দিকে পরিদর্শনে যাচ্ছেন। বাকি 2 গার্ড তখন রাতের খাবার খেয়ে অন্য এক সাইডে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমার দাদা হ্যাচারির পেছনে গিয়ে আবছা আলোয় দেখেন টুকটুকে লাল শাড়ি পরিহিত নতুন বউয়ের সাজে কেউ একজন হ্যাচারির দ্বিতীয় তলার ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমার দাদা তাকে বেশ কয়েকবার আওয়াজ দেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। দাদা তখন ভালোভাবে দেখার জন্য অধিক আলোসম্পন্ন একটি টর্চ নিয়ে আসেন এবং সেই জন্য তিনি তার রুমেও যান। রুম থেকে এসে উনি দেখেন ওই মহিলা আর আগের স্থানে নেই। তিনি বেশ খোঁজাখুঁজি করেও তাকে পান না। হঠাৎ হ্যাচারির দ্বিতীয় তলা থেকে মুরগির চিৎকার চেঁচামেচি শুনে তিনি টর্চ নিয়ে টর্চের আলো মারেন দ্বিতীয় তলার জানালার দিকে। টর্চের আলোয় তিনি দেখেন জানালার পাশে সেই লাল শাড়ি পরিহিত মহিলা হাত এবং পা দিয়ে পানির পাইপ ধরে ঝুলে আছে এবং ভেতরে কি যেন করছে। এই দেখে আমার দাদা দৌড়ে উপরে চলে যান এবং দেখেন সেই মহিলা তার হাত বাড়িয়ে হ্যাচারির ভেতর থেকে মুরগি ধরে ধরে খাচ্ছে, বাকি অংশ নিচে ফেলে দিচ্ছে। শুধু মাথার অংশটি খাচ্ছে। দাদার ধমক শুনে সে দাদার দিকে তাকায়। দাদা সাথে সাথে নিচে গিয়ে তাকে নামানোর চেষ্টা করেন। দাদার হাতে লাঠি দেখে সেই মহিলা মাকড়সার মতন করে চার হাত পা ব্যবহার করে নিচে নেমে আসে আর নিচে থাকা মুরগিগুলোর দেহ চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে। এসব দেখে ভয়ে দাদা দ্বিতীয় তলায় চলে যান এবং সেই মহিলা দাদার পেছন পেছন দ্বিতীয় তলায় আসে। দাদা তার চেহারা দেখে শিউরে ওঠেন। মহিলার গা ভর্তি দামি গয়না, হাতের নখ গাছের বাকলের মতো অনেকটা, সম্পূর্ণ কালো আর স্বর্ণের পাড় লাগানো শাড়ি পরা। তার দিকে তাকিয়ে সে বলেন, পালাবি, চেষ্টা করে দেখ। দাদা ভয়ে আল্লাহর নাম স্মরণ করতে থাকেন। পালানোর কোনো পথ নেই। উনি বাকি দুজন গার্ডকে ডাকার চেষ্টা করছেন কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। দাদা বুঝতে পারেন পরিস্থিতি আর ওনার অনুকূলে নেই, লড়াই করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই। আর তাই দাদা প্রচণ্ড জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার চেষ্টা করেন। এক সময় সফল হন, প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন সেই মহিলার ওপর। দাদার আওয়াজ শুনে বাকি দুজন গার্ড দ্রুত চলে আসে। তারা এসে দেখে দাদা অদৃশ্য কোনো কিছুর সাথে যেন লড়াই করছে, যা ক্রমাগত দাদার বুকে আঁচড় দিয়ে চামড়া ছিঁড়ে দাদাকে রক্তাক্ত করে দিচ্ছে। এসব দেখে বুঝতে পারে দাদা নিশ্চয়ই কারোর সাথে লড়াই করছে। ভয়ে তারা দাদার কাছে না গিয়ে নিজেদের হাতে থাকা লাঠি দিয়ে দাদার ওপরে থাকা অদৃশ্য কিছুর ওপর আল্লাহু আকবার বলে আঘাত করতে শুরু করে। আশ্চর্যজনকভাবে লাঠির আঘাত যেন অদৃশ্য কিছুর গায়ের সাথে লাগে, সাথে সাথে কর্কশ মহিলা কণ্ঠে প্রচণ্ড জোরে আকাশ বাতাস কাঁপানো চিৎকার, কেউ যেন দ্রুত নিচে নেমে যায়। দাদার কাছে গিয়ে দাদা দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে বাড়িতে এনে চিকিৎসা দেয়া হয়। অনেক সময় পার হবার পর ওনার জ্ঞান ফেরে। ওনাকে সবাই কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি সব ঘটনা খুলে বলেন সবাইকে। দাদার জ্ঞান ফিরলেও ওনার শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না আর তাই ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওনার আচরণে বেশ কিছু পরিবর্তন আসে। উনি প্রায় সময়ই বলেন ওনার রুমে লাল শাড়ি পরিহিত অনেক মহিলা আসে রাতের বেলা আর ওনাকে মৃত্যু ভয় দেখায়। সবাই ভাবে দাদা হয়তো পাগল হয়ে গেছেন। শারীরিক দিক থেকে কিছুটা সুস্থ হলে দাদাকে বাসায় আনা হয়, কিন্তু ওনার পাগলের মতো আচরণ আর ঠিক হয় না। দাদার গলায় আর দুই হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। অনেকেই দাদাকে দেখতে আসতেন, অনেক কবিরাজ হুজুরকেও দেখানো হয়, কিন্তু সবার মাঝেই সেই লাল শাড়ি পরিহিত মহিলাকেই তিনি দেখতেন। কেউ দাদার এমন অবস্থার কোনো সমাধান করতে পারেননি। এভাবেই দাদাকে বেঁধে রাখা হতো দিনের পর দিন। একদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখেন দাদা মৃত অবস্থায় ঘরের কোনায় পড়ে আছেন। হ্যাঁ, দাদা মৃত অবস্থায় পড়েছিলেন না, বসেছিলেন। তিনি হয়তো রুমের বাইরে যেতে চাচ্ছিলেন আর যার ফলে ওনার গলায় থাকা শিকলের চাপে ওনার মৃত্যু হয়। ওনার চোখ যেন লাল রক্তবর্ণ ধারণ করে বাইরে বেরিয়ে আসছিল। ওনার হাত অর্ধেক কেটে শিকল ঢুকে গিয়েছিল। দাদার এই ভয়াবহ মৃত্যু দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। দাদার মৃত্যু তার সন্তানরা মেনে নিতে পারেননি আর তাই তারা সেই হ্যাচারির মালিকের সাথে গিয়ে দেখা করে। এলাকাবাসীদের সাথে নিয়ে হ্যাচারির মালিককে চেপে ধরে। হ্যাচারির মালিক সকলের তোপের মুখে বলল,
আমাকে মাফ করুন, এমন কিছু হবে আমি জানতাম না। এখানে আগে যারা কাজ করতো তারা আমাকে মাঝে মাঝে এসব নিয়ে কমপ্লেইন করতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না, আসলে বিশ্বাস করতে চাইতাম না। যারাই এসব নিয়ে একাধিকবার কমপ্লেইন করতো আমি তাদেরকেই চাকরি থেকে বের করে দিতাম, যেন এসব কথা বাইরে না ছড়ায়। এইভাবেই আমি আমার হ্যাচারি রক্ষা করে আসছিলাম। এই জমি আমি অনেক কম দামে পেয়েছিলাম, তাই হ্যাচারি করব বলেই কিনে নেই। আমি এই জমির ইতিহাস জানতাম না। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি জানতাম না। আমি জেনেছি পরে, অনেক পরে। আমি শুনেছি এই হ্যাচারির পেছনে যে জঙ্গল আছে সেখানে অনেক বছর আগে এক হিন্দু জনপদ ছিল। এখানে থাকা হিন্দু পরিবারেরা অনেক কুসংস্কারচ্ছন্ন ছিল। বাড়ির বউরা না জেনে বুঝেই পিশাচ পূজা করত। একসময় কোনো এক পূর্ণিমা রাতে তারা এখানে থাকা একটি কুয়ার কাছে পিশাচের পূজা করছিল। এমন সময় বাড়ির বউদের মধ্যে অনেকেই দেখে লাল শাড়ি পরিহিত এক নতুন বউ কুয়ার ভেতর থেকে সবাইকে ডাকছে। তারা তাকে দেবী মনে করে পূজা করতে শুরু করে, কিন্তু তার সেই দেবী তার কালো লম্বা হাত বাড়িয়ে তিন চারজন বউকে কুয়ার ভেতরে টেনে নেয়। এতে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। সারা রাত কুয়ার ভেতর থেকে ধস্তাধস্তি আর নিচে পড়ে যাওয়া বউদের আর্তনাদ কুয়ার আশেপাশের পরিবেশ ভারী করে তোলে। সকালে জাল ফেলে অনেক কষ্টে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হয়, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল শুধু তাদের পরিহিত গয়না আর তাদের রক্তে মাখা লাল পানি। সেই গয়না অনেকেই নিয়ে গিয়েছিল, কিন্তু যারা নিয়ে গিয়েছিল তারা সবাই কোনো না কোনোভাবে সেই কুয়ার আশেপাশে মরে পড়েছিল। এরপর সেই হিন্দু পরিবারগুলো এই জনপদ ছেড়ে চলে যায়। এখানে পরবর্তীতে কেউ আর থাকার সাহস করেনি। অনেক বছর মানুষ এখানে না থাকায় এই স্থান জঙ্গলে পরিণত হয়। সেই কুয়া এখানে এখনো আছে। এই জমির আসল মালিক কে ছিল তা জানা যায়নি। আমি এসব তথ্য জেনেছি হ্যাচারি তৈরির সময়। এর আগে আমার কিছু জানা ছিল না। এর আগে যেহেতু কারো কোনো ক্ষতি হয়নি, তাই আমি কখনো স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি এই হ্যাচারি বন্ধ করতে পারবো না। এটাই আমার একমাত্র আয়ের পথ, কিন্তু রাতে এখানে কাউকে থাকতে হবে না। আমার একটু লোকসান হয় হোক, কিন্তু কারো প্রাণ যাবার থেকে লোকসান অনেক ভালো।
সেই হ্যাচারি সেখানে এখনো আছে, কিন্তু আমি আগের মতো নেই। নতুন করে সংস্কার করা হয়েছে। এখানে এখন মানুষ থাকে, কিন্তু এমন কিছু আর কেউ কখনো দেখেনি। সেদিন আসলে কি হয়েছিল, আমার দাদা যা দেখেছিলেন তা সত্যি কিনা, হ্যাচারির মালিক যা বলেছেন তা সত্যি কিনা আমি জানি না, কিন্তু আমার দাদার মৃত্যুটা তো সত্যি। যদিও তিনি আমার আপন দাদা নন, তিনি আমার আপন দাদার ভাই, তবু তিনি আমার আপনজন। আমি নিজ চোখে ওনার মৃত্যু দেখেছি, আজও ভুলতে পারিনি সেই দৃশ্য। এই দৃশ্য ভোলার নয়। সবাই আমার দাদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে সজীব শাহরিয়ার ভাই তার ঘটনা শেষ করেন। আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা সে তর্কে আমি যেতে চাই না, শুধু কয়েকটি প্রশ্ন করব, আর সেগুলো হল, একজন সুস্থ মানুষের হঠাৎ করে এভাবে মারা যাওয়ার কি কারণ? এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অদৃশ্য কিছুর গায়ে আঘাত করতে পারাটা কি স্বাভাবিক? অদৃশ্য কিছুর দ্বারা কারোর গায়ে আঁচড় লাগা কি সম্ভব? এসবের উত্তর আমার জানা নেই, আমি জানতেও চাই না। শুধু বলতে চাই ধন্যবাদ প্রিয় লিসেনার্স, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আর ভূত .com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সাবিতের পাঠানো একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাবো। এটিও হ্যালোইন উপলক্ষে সাবিত পাঠিয়েছেন। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও শ্রোতারা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আপনাদের মাঝে বরাবরই বড় ঘটনা নিয়ে হাজির হই, তবে আজ এই ধারাকে একটু ব্যতিক্রম করি। দয়া করে রাগ করবেন না, ঘটনাটি শুনুন। আজকে ঘটনাটি আমি সংগ্রহ করেছি ময়মনসিংহের আনন্দমোহন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ আদনান হুসাইন ভাইয়ের কাছ থেকে। আদনান ভাইয়ের সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না বললেই চলে। কিভাবে ওনার কাছ থেকে ঘটনাটি আমি পেয়েছি সেটা আগে একটু বলে নিই। একদিন সন্ধ্যায় আড্ডাকালীন সময়ে আমার বন্ধু আশফাক আদনান ভাইকে নিয়ে আসে তার সাথে এবং আমার সাথে পরিচয় করিয়ে দেয়। ভাইয়া বলেন, তোমার নাম সাবিত আলম, ভূত .com-এ যে গল্প বলো, তুমি কি সেই সাবিত আলম? আমি এক গাল হেসে বলি, না ভাইয়া, আমি গল্প বলি না, আমি বাস্তব ঘটনাগুলোকে আমার মোবাইলের ডকুমেন্টকে আমার ক্যানভাস বানিয়ে সেখানে উপস্থাপন করি।
উনি একটু থতমত খেয়ে যান।
হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি, গল্প বলায় মাইন্ড করেছ। আচ্ছা সরি, যেহেতু দেখা হলো সেহেতু তোমাকে একটা ঘটনা শোনাই। লেখা লাগবে না ভাইয়া, শুধু একবার শোনো।
আমি সম্মতি প্রদর্শন করলে উনি বলতে শুরু করেন ওনার বাবার জীবনে ঘটে যাওয়া রহস্যজনক এক ঘটনা। বলে রাখা ভালো যে ওনার বাবা বর্তমানে জীবিত নেই, ওনার বাবার মৃত্যু প্রসঙ্গে শেষে আপনারা জানতে পারবেন। দয়া করে ধৈর্য ধরুন, বলছেন আদনান ভাই।
ভাই, এটি একটি এমন কাহিনী যার কোনো শেষ আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আমার বাবা তখন জাপান প্রবাসী, উনি জাপানের একটি আর্কিটেকচার কোম্পানিতে কাজ করতেন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। উনি মৃত্যুর আগে আমাদের পরিবারের সবাইকে ডেকে আমাদের ঘটনাটি শুনিয়েছিলেন। বাবার ঘটনা আমি বাবার ভাষাতেই বলছি।
তোমরা তো জানো যে একটি নির্মাণ সংস্থার সাথে কাজ করি আমি, এবং কিছুদিন আগে একটি পুরনো চার্চে কিছু সংস্কারের কাজ করার জন্য একজন ক্যাথলিক যাজকের দ্বারা আমাকে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এই কাজের দরুন আমরা যখন একটি পুরাতন প্রাচীর মেরামত করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তখন প্রাচীরের পেছনে চলে আসি, তখন পেছনে একটা ছোট্ট একটি কামরা আমরা পেয়েছিলাম। আমরা আস্তে আস্তে ভেতরে যাই এবং মেঝেতে খুব পুরাতন একটি রেলিক বা প্রাচীন গোল আকৃতির একটি জিনিস পাই। যেই ছোট কক্ষে আমরা জিনিসটি পেয়েছিলাম সেই কক্ষটি এমন ছিল যে এর কোনো প্রবেশ দ্বারই ছিল না, যেন এটি বিল্ডিংয়ের বাকি অংশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। আমরা আমাদের কাজ কন্টিনিউ করি। ভেতরে একটি কালো বাক্স ছিল, বাক্সটি প্রায় 2 মিটার লম্বা এবং খুব পুরনো ছিল, কাঠ স্যাঁত স্যাঁতে এবং পচা ছিল। বাক্সের পাশে কিছু লেখা ছিল কিন্তু তা খুব জীর্ণ এবং বিবর্ণ হয়ে গিয়েছিল। বাক্সটি পেরেক দিয়ে শক্তভাবে বন্ধ করা হয়েছিল এবং এটি খোলার কোনো উপায় ছিল বলে মনে হয় না। যখন আমি আমাদের বসকে দেখালাম বাক্সটি, তিনি আমাকে চার্চের ফাদারের সাথে যোগাযোগ করতে এবং তাকে এই সম্পর্কে কিছু বলতে বলেছিলেন। আমি ফাদারকে ফোনে পেয়ে তার কাছে বাক্সের বর্ণনা দিলে তিনি অনেকক্ষণ চুপ হয়ে যান। ওনাকে আমি ডাক দেই,
ফাদার, হ্যালো ফাদার, শুনতে পাচ্ছেন?
আমার ডাক শুনে তিনি আমাকে বলেছিলেন যে তিনি সকালে আসবেন এবং বাক্সটি ভালোভাবে দেখবেন, কিন্তু আমাকে এর মধ্যে বাক্সটি নিরাপদ কোথাও রেখে দিতে হবে। বললেন কাজ শেষ করার পর আমি বাক্সটি চার্চে গিয়ে চার্চের প্রেয়ার রুমের কোণে রেখেছিলাম, এই ভেবে যে বাক্সটি রাতের বেলা এখানে নিরাপদে থাকবে, যেহেতু চার্চটি এখন আপাতত সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তাই আমি আমার জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে গেলাম। পরদিন যখন আমি কাজের জন্য চার্চে পৌঁছালাম, তখন দেখি আমার বস আগে থেকেই সেখানে উপস্থিত। আমাকে দেখে উনি বললেন,
আপনি যে বাক্সটি খুঁজে পেয়েছিলেন সেটা নিয়ে ভাই একটা সমস্যা হয়েছে।
আমি জিজ্ঞেস করলাম,
সমস্যা? কি সমস্যা স্যার? কি সমস্যা?
লাশ নাকি পুতুল? সত্যি বলতে ভয় করছিল আমার। আমি লক্ষ্য করলাম মমিতা কোনো সাধারণ মানুষের নয়, মমিতা যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক ভিন্ন। অদ্ভুত ব্যাপার ছিল, মুখোমুখি ছিল কাদাকাদ এবং বিকৃত। এর হাত ছিল চারটি, দুটি বাম হাত ও দুটি ডান হাত। এটা আমার সারা জীবনে দেখা সবচেয়ে বিস্ময়কর একটা ঘটনা। যাই হোক, এটা সত্যিই ভয়ঙ্কর লাগছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার সহকর্মীরা খুব ভীত আর বিরক্ত ছিল। ওনাদের শান্ত করার জন্য ফাদার গির্জার চারপাশে নজর দিলেন ও কোনো এক কাজে বেরিয়ে গিয়েছিলেন। যাবার সময় ওনার গলায় থাকা ক্রস ধরে বুকে একবার জোরে আঁকড়ে ধরেছিলেন এবং সমস্ত কিছুতে পবিত্র জল ছিটিয়ে দিয়ে যাচ্ছিলেন আর ল্যাটিন ভাষায় কিছু আবৃত্তি করছিলেন। এর মাঝে নাইট ওয়াচম্যানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমরা পুলিশকে ফোন করে জানাবো কিনা তাই নিয়ে তর্ক করছিলাম। এমন সময় ফাদার তার গাড়ির ব্যাক সিটে কাঠের বাক্সটা রেখে দিলেন। বাক্সটা রেখে তিনি থামলেন এবং মাথা ঝুঁকিয়ে দিলেন। তিনি আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না, নিচের দিকে তাকিয়ে বলছিলেন,
আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।
তিনি দুঃখের সাথে বললেন,
আমাদের সময় মনে হয় বেশি দিন নেই, মৃত্যু এগিয়ে আসছে, সাবধান।
এসব কথা বলে তিনি চলে গেলেন আর আমরা আমাদের ভ্রু কুচকে ভয়ে ভয়ে ওনার যাবার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। পরের দিনগুলো যেন ঘটতে শুরু করলো খুব অদ্ভুতভাবে। হঠাৎ হসপিটাল থেকে খবর আসে যে নাইট ওয়াচম্যানদের একজন হাসপাতালে মারা গেছে, তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, যদিও তার বয়স ছিল মাত্র 30 বছর। অন্যজনের কথা জিজ্ঞেস করলে হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে অন্যজনকে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাতের দিকে খবর পায় যে আমার 3 সহকর্মী রহস্যজনক অসুস্থতায় কাবু হয়ে গেছেন এবং তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন সন্ধ্যায় যখন আমি কাজ শেষ করে কোয়ার্টারে যাচ্ছিলাম তখন অসাবধানতায় আমি একটি ধ্বংসস্তূপের উপরে পড়ে গিয়েছিলাম এবং দুর্ভাগ্যবশত আমার পায়ের একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরপর আমি আর সেখানে থাকতে পারিনি এবং অনতি বিলম্বে আমার বাড়ি ফিরে আসতে হয়েছিল। আমার হাতে তখন অফুরন্ত সময় ছিল এবং বারবার সেই পুরাতন চার্চের কথাগুলো আর সেখানে ঘটে যাওয়া অদ্ভুত কাহিনীগুলোর চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফাদারের কথা মন থেকে বের করতে পারছিলাম না। আজ আমি তাকে অনেক বেশ কয়েকবার কল করার চেষ্টা করেছি, অবশেষে একবার সে ফোনটা রিসিভ করল। আমার সাথে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কথা হলো এবং উনি আমাকে অনেক কিছু জানালেন। সম্ভবত তিনি আমাকে একটু বাড়িয়েই বলেছিলেন। আমাদের কথোপকথন কিছুটা এমন ছিল, আমাকে জানতে হবে ঠিক কি ছিল এই বাক্সে। এই বাক্সের ব্যক্তি অনেক বছর আগে মারা গেছেন, উনি একসময় একজন মানুষ ছিলেন, না মানে আসলে বলা উচিত যে উনি দুটো মানুষ ছিলেন, দুটি বিকৃত কদাকার শিশু যারা দক্ষিণের একটি ছোট গ্রাম থেকে এসেছিল। কিন্তু তাদের বাবা মা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তাদের এই কদাকার বাচ্চাটিকে ক্রীতদাস বানিয়ে বিক্রি করে দেন এক ব্যক্তির কাছে। তাদের দিয়ে নানান রকমের সার্কাস করানো হতো, তারা একটি ট্রাভেলিং ফ্রিক শোতেও অংশ নিয়েছিল।
তাই আমি বুঝতে পারছি না ওরা দুজন মানুষই তো, তবে কি করে এক মানুষ হয়ে গেল? আপনি কি বলতে চাচ্ছেন তারা যমজ ছিল?
আপনি কি নিশ্চিত যে আমি আপনাকে এই সম্পর্কে বলতে চাই?
হ্যাঁ, আমি সত্যি জানতে চাই।
ভালো ভালো, আমি তোমাকে সব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলি, কি বা ক্ষতি হতে পারে বললে? না, তারা যমজ ছিল না, তারা সেভাবে জন্মায়নি। যাই হোক, তাদের মারাত্মক বিকৃত মুখ ছিল। সেই সময় সেখানে কি ধর্মীয় সম্প্রদায় ছিল, তারা গোপনে কিছু অকাল্ট প্র্যাকটিসের কাজ করত, উচ্চস্বরে ধর্মকর্ম না করে শয়তানের পথে সকলকে উদ্বুদ্ধ করত। তারা আসলে শয়তানের উপাসনায় জড়িত ছিল। তাদের নেতা ছিল টেঙ্কু নামের এক ব্যক্তি। টেঙ্কুকু সেই ফ্রিক শোতে গিয়েছিল এবং সেই দুই ভাইকে কেনার জন্য প্রচুর অর্থ প্রদান করেছিল। সে যমজ বাচ্চা কিনেছিল, কেন জানেন? শুধুমাত্র নিজের কালেকশনে রাখার জন্য।
সে এই দুই ভাইকে কিসের জন্য চেয়েছিল?
একটি নির্দিষ্ট সিক্রেট অ্যাক্ট সম্পর্কে একটি মিথ প্রচলিত আছে। বলা হয়ে থাকে যে কারো পক্ষে একটি খুব শক্তিশালী অভিশাপ তৈরি করা সম্ভব। তারা বলে যে আপনি যদি একটি জারে দুটি বিষাক্ত পোকা রাখেন তবে তারা মৃত্যুর সাথে লড়াই করবে এবং আপনি অভিশাপটিকে আরো শক্তিশালী করতে পারবেন, কারণ মৃত্যুর আগে একই জারে থাকা বিষাক্ত পোকা এক হয়ে লড়াই করে। টেঙ্গুকু মানুষের ওপর সেই পদ্ধতি প্রয়োগ করেছিল। অভিশাপ সম্পর্কে সেই ছোট্ট গল্পটি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে। টেঙ্গুকু মানুষের সাথে এই অভিশাপ নিয়ে খেলতে এক জঘন্য খেলায় মেতে ওঠে। তার ঘরের বেসমেন্টের নিচে একটি লুকানো ঘর, সে এইসব ভয়ানক পরীক্ষাগুলো সেখানে পরিচালনা করত। তিনি যমজ বাচ্চাদের সেই ঘরে খাবার পানি ছাড়াই রেখেছিলেন।
ও, ওরা কতক্ষণ রুমে তালাবদ্ধ ছিল?
বেশ কিছু সময়।
এমন জিনিস তো কল্পনা করাও কঠিন।
কিন্তু নিষ্ঠুরতা সেখানে শেষ হয়নি। সেই ঘরে বেঁচে থাকা যমজ বাচ্চাটাকে বের করে আনা হয় এবং টেঙ্গুকু তাকে তার মৃত ভাইয়ের সাথে একত্রিত করতে শুরু করে। তাদের জন্য কোনো মমতা ছিল না, সে তো মানুষ হিসেবে তাকে দেখেনি। তার কাছে বাচ্চা দুটি ছিল একটি হাতিয়ার, একটি উপায় মাত্র। অপরিশোধিতভাবে অস্ত্রোপচার করে সে মৃত যমজের মাথা এবং হাত সরিয়ে ফেলেন এবং বেঁচে থাকা যমজের শরীর সেলাই করছিলেন। এভাবেই এই জিনিসটি তৈরি হয়েছিল।
সে তাহলে নিজের সজ্ঞানে এই মনস্টার সৃষ্টি করেছে।
টেঙ্গুকু এটাকে সেভাবে বিবেচনা করেনি। সে যা তৈরি করেছিল তাতে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিল। প্রাচীন মিথের সময়ে রাইমেন সুকোনা নামে একটি পৌরাণিক জন্তু ছিল। এটি একটি দুই মাথা চার সশস্ত্র ক্রিয়েচার। সেই মিথের নাম অনুসারে টেঙ্গুকু তার সৃষ্টির নামকরণ করে। সে তার অনুসারীরা এটিকে শয়তানি দেবতার মতো পূজা করত। তারা এটি একটি ঘরে তালাবদ্ধ করে এবং এটিকে অনাহারে হত্যা করে। তারপরে তারা এটির সম্মানে অন্ধকার কালো জাদু ও অনুষ্ঠান সম্পাদন করেছিল।
ইয়া আল্লাহ, এসব আদৌ সম্ভব?
টেঙ্গুকু রাইমেন সুকুনাকে এক ধরনের অভিশপ্ত তাবিজ হিসেবে ব্যবহার করেছিল। সে বিশ্বাস করত যে সে একটি অতুলনীয় শয়তান সৃষ্টি করেছে যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করতে পারে এবং দুনিয়াতে শয়তানের ক্ষমতা বাড়াতে পারে। ডেথ অ্যাঞ্জেল।
অভিশাপের টার্গেট কে ছিল?
এই পৃথিবীর প্রতিটি জীবন্ত বস্তু, পৃথিবীর প্রতিটি মানুষ।
কি, টেঙ্গু কি পাগল নাকি অন্য কিছু ছিল?
এটা অবশ্যই সম্ভব। অভিশাপ খুব শক্তিশালী। রাইমেন সুকুনা প্রাকৃতিক দুর্যোগের স্থানে উঠতে শুরু করে। যেখানে সে উঠতে শুরু করে সেখানে ভূমিকম্প হয়েছে, বন্যা হয়েছে, আগুন হয়েছে, সুনামি হয়েছে। দুর্যোগের দিকে এগিয়ে যাওয়ার দিনগুলিতে রাইমেন সুকুনা পাওয়া গেছে। এই ধর্মের অনুসারীরা এখনো বেঁচে আছে। এখনো রাইমেন সুকুনার দেহাবশেষ পরিবহন করছে তারা। এর ফলে মৃত্যু ও ধ্বংস চলমান রয়েছে।
আপনি কি বলতে চাচ্ছেন গত বছরের একটি বিপর্যয় এই রাইমেন সুকুনা দ্বারা সৃষ্টি হয়েছিল?
ঠিক।
এটা অবিশ্বাস্য। সারা বিশ্বে কি কাল্টের শাখা আছে?
তারা করে। তাদের লক্ষ্য এই পৃথিবীর প্রতিটি জীবের ধ্বংস।
এটা হতে পারে না, এটা সহ্য করার মতো না। এটি কাকতালীয়, তাই না? গত 100 বছরে ঘটে যাওয়া প্রতিটি বিপর্যয়ের আগে রাইমেন সুকুনা হাজির হয়েছে। ঠিক আছে, এটি একটি খুব আশ্চর্যজনক বাট বিলিভেবল না রেফারেন্স। কি তো আপনার এই রাইমেন সুকুনা এখন কোথায়?
নিরাপদ কোথাও, যতক্ষণ না আবার প্রয়োজন হয়।
আপনি ওটাকে আর কোথাও নিয়ে গেছেন?
হ্যাঁ।
আপনি তবে এই কাল্টের একজন সদস্য, তাই না?
আমি ভেবেছিলাম আপনি আমাকে এটা জিজ্ঞেস করবেন কিনা।
আপনি আসলেই এই কাল্টের সদস্য? আপনি কি পাগল নাকি অন্য কিছু?
এটা অসম্ভব কিছু না।
এরপর কি হবে?
আমি জানি না। রাইমেন সুকুনা কি ঘটাবে তা নির্ধারণ করতে হবে। আমরা কেবল দূর থেকে দেখতে পারি এবং মৃত্যু ও ধ্বংস দেখে আনন্দ করতে পারি।
আপনি আমাকে এত কথা বললেন কেন?
আমি দুঃখিত, কিন্তু এটা কোনো ব্যাপার না। দেখবেন আপনি আর বেশি দিন বেঁচে থাকবেন না। এবং যাই হোক, এসব কাউকে বলবেন, কে আপনার কথা বিশ্বাস করবে?
কিন্তু আপনি এটা কিভাবে করতে পারলেন? এটা খারাপ, এটা অর্থহীন। কি লক্ষ্য পরিবেশন করে? কারণ কি হতে পারে?
বাদ দিন, এখানে আর কল করবেন না।
তিনি ফোন কেটে দেওয়ার পর আমার মস্তিষ্কে আঘাত লাগলো। আমার কি করা উচিত তা বোঝার চেষ্টা করছি। আমি কাউকে সতর্ক করতে পারিনি। তিনি ঠিকই বলেছেন, আমাকে কেউ বিশ্বাস করবে না। আমি অবিলম্বে দেশে আসার জন্য একটা ফ্লাইট বুক করলাম, অন্তত আমি আমার নিজের জান বাঁচানোর চেষ্টা করতে পারতাম। আমি অনতে বিলম্বে এয়ারপোর্টে রওনা হলাম। আশা করি এসব থেকে দূরে থাকতে পারবো। তবে ভয়ে ছিলাম যদি কিছুদিনের মাঝে কোনো বিপর্যয়ের রিপোর্ট দেখি যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে, তাহলে আমি কি করব? হয়তো জানতে পারবো এটি কি কারণে হয়েছে।
আর শুধু দোয়া করব এই রাইমেন সুকুনা যেন আমাদের দেশে না আসে। এই বলে আদনান ভাই ওনার মৃত বাবার ঘটনা বলা শেষ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন ওনার বাবা কবে মারা যান? ওনার বাবা মারা যান করোনা পরিস্থিতিতে। জাপান থেকে উনি ফেরার কিছুদিনের মাঝেই আমাদের দেশে করোনা হানা দেয় আর দুনিয়া থেকে বহু প্রাণ নিয়ে যায়। করোনা আসার আগে ওনার বাবা প্রায়ই বলতেন, রাইমন সুকুনা আসছে, মরব। কেন বলতেন কেউ জানে না, তবে এটুকু বলতে পারি যে এই ঘটনাটি আমার মনে দাগ কেটেছে। সবকিছু কি ইনসিডেন্স নাকি আসলে শয়তানি কোনো অকাল্ট রয়েছে, ভাবনাটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আজ বিদায়। যে সাবিতের ঘটনা আপনাদের ভালো লেগেছে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
আমাদের সঙ্গে অংশ নিয়েছিলেন টরন্টোতেই রহমান ভাই, এবং রহমান ভাইয়ের সাথে আমাদের কথা হয় ঘটনা নিয়ে। এখন আমরা রহমান ভাইয়ের সাথে সেই ঘটনাটিতে সরাসরি চলে যাব।
শুভেচ্ছা সবাইকে, রহমান টরন্টো থেকে বলছি। বহুদিন পর আবার রইলাম ভূত ডট কমে। ভালো লাগছে, আমার ভালো লাগছে এই ভেবে যে আমি হারিয়ে যাইনি, আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন কোন অভিজ্ঞতা নিয়ে। এর মধ্যে কিছুটা ব্যস্ততা ছিল, তাই সময় করতে পারিনি। একটা বিষয় নিয়ে আসলে বলা দরকার। ক্যানাডাতে এসে রাসেল ভাইয়ের সাথে এবং তার পরিবারের সাথে আমরা দেখা করতে পেরেছি এবং অসম্ভব ভালো লেগেছে। অসম্ভব অতিথি পরায়ণ মানুষ একজন, ওনার পরিবার, খুবই ভালো লেগেছে। আমরা চমৎকার সময় কাটিয়েছি দুদিন, বলতে গেলে ননস্টপ আমরা কথা বলছিলাম। কি যে ভালো লাগা সেটা তাই সমস্ত শ্রোতাদের আমি জানিয়ে আজকের আমার যে কাহিনী তার কিছুটা হয়তো শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আমার এই যে ঘটনাটা আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হয়েছে আজ থেকে প্রায় বছরখানেক আগে। শীত আসি আসি করছে, একটা বিশেষ কাজে আমাকে যেতে হয়েছিল, আমার যে প্রফেশন সেই প্রফেশনের কাছে। তো এটা একটা ছোট্ট শহর বেলজিয়ামের, এর নাম অস্টেন্ড। এই শহরটার ঢুকলেই বোঝা যায়, আমরা অবশ্য এই অস্টেন্ড থেকে প্রায় 3.5 ঘন্টা দূরের একটা জায়গায় আমরা ল্যান্ড করেছিলাম। সেখান থেকে আমরা বাই ট্রান্সপোর্ট আমাদেরকে বাই রোডে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল এই অস্টেন্ডের শহরটার মধ্যে। প্রথমবারের মতো আসা অস্টেন্ড শহরে, তাই ভাবছিলাম, বেশ এক্সাইটেড ছিলাম যে শহরটা দেখব। আর তাছাড়া এই শহরটার উইন্টার যে মেলা হয় এখানে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসে তা দেখার জন্য। এখানে আইস স্কেটিং হয়, এই বরফ শীতল এবং প্রচুর বরফ পড়ে, এই বরফের ভেতরেই বাচ্চারা খেলাধুলা করে, অনেক কিছু কেনাবেচা হয়, এবং বলতে গেলে প্রায় মাসখানেক এই মেলা এখানে চলে। তাই হোটেল, মোটেল, বিএনবি, এয়ারবিএনবি সবকিছু এখানে আসলে ভরে যায় মানুষজনে। তো আমরা যখন এসে হাজির হলাম, এটা একটা বাড়ি মনে হয়েছিল, বেশ পুরনো, দেখে তো মনে হয় প্রায় 50-60 বছরের কম হবে না এই পুরনো বাড়িটা। ওটাকে রিনোভেট করে করে এরা হোটেল চালাচ্ছিল। এবং ছোট্ট ভেতরে যখন আমরা ঢুকলাম, আমার হাতে ছিল একটা ব্যাগ আর জাস্ট একটা শোল্ডার ব্যাগ, সো ওগুলো নিয়ে রিসেপশনে ঢুকলাম, রাত প্রায় একটা বাজে তখন হয়তো। তো দেখি ওই ছোট্ট রিসেপশনের বাম দিকে দু সেট সোফা রাখা আছে, আর ডান দিকে একটা পাব মনে হলো, ওটা রেস্টুরেন্ট কাম পাব, কিন্তু খুব একটা বড় না। ওখানে দেখলাম বেশ বয়স্ক 10-15 জন মানুষ ওখানে বসে, ওরা ওখানে ড্রিঙ্কস করছে আর কথাবার্তা বলছে বেশ, আর ধোঁয়া বেরিয়ে আসছে ওখান থেকে, মনে হয় প্রত্যেকে স্মোক করছে ওখানে। তা আমার চাবি নিয়ে আমি যখন রিসেপশনে গেলাম, একজন বেশ হালকা পাতলা গড়নের লম্বা চুলের একটা ভদ্রলোক ওখানে ছিলেন, অসম্ভব শুকনো ভদ্রলোক, আর গালের ভেতরে ডান দিকে এবং সাইডে গালের ভেতরে যে দাঁতগুলো আছে, দাঁতও দুটো দেখলাম বাঁধানো, আর ওখানে গ্লিটার্স লাগানো আছে, আর ফেসের ভেতরে নানান কালার দিয়ে এঁকেছে। তো ভাবলাম এখানে উৎসবের সময় সবাই হয়তো আনন্দ করার জন্য এই কাজ করছে। তো চাবিটা আমাদেরকে দিল, আমি চাবিটা নিলাম, নিয়ে ডান দিকে ছোট্ট একটা করিডোরের মতো, ওটা দিয়ে লিফট, আর লিফট তো এরকম লিফট মনে হয় গত আমি 20 বছরও দেখিনি, এটা সম্ভবত সেই পুরনো অন্তত 50-60 বছর আগের লিফট হবে, কারণ লিফটে ওই হাতের ব্যাগ নিয়ে ঢোকার পরে অল্প একটু জায়গা থাকে, আর একটা কোলাপসিবল গেট আছে, ওটা টেনে লাগিয়ে দিতে হয়। তো আমি যখন ঢুকছি তখন ভেতরে দেখলাম অন্যদিকে মুখ করা একজন মহিলা না পুরুষ ঠিক বোঝা যাচ্ছিল না, কারণ ওখানে খুব একটা লাইট ছিল না, টিমটিমে লাইট, ওই লাইটের কর্নারে ওই দাঁড়ানো, সে দেখে ঘেসে দাঁড়িয়ে আছে মুখটা অন্যদিকে ঘোরানো, এবং সাইড থেকে বুঝতে পারছিলাম তার ফেসের ভেতরেও কিছু উল্কির মতো আঁকা দেখতে পাচ্ছি, কানের ভেতরেও, কানের পাশে অনেক কানের দুল যেভাবে পড়ে নানান ডিজাইনের ওভাবে পড়া আছে। তো আমি কোনো রকমে ঢুকে, তো আমার সেকেন্ড ফ্লোরে ওরা যে রুমটা দিয়েছিল ওটা চেপে কোলাপসিবল গেটটা টেনে দিলাম, সেই অদ্ভুত শব্দ করে লিফটে উঠে গেল উপরে। লিফটে যখন দোতলায় আসলো, ওটা খুললো, খোলার পর আমি বেরিয়ে এলাম, তো লিফটটা চলে গেল অন্য ফ্লোরে, ওই আমার লিফটের সাথে যে ছিল সে ওখান দিয়ে চলে গেল, কোনো কথাবার্তা হয়নি লিফটের মধ্যে। করিডোরের ওই জায়গাটায় ওই কোনো লাইট নেই দেখি, তো এখানে কি লাইট কি পাওয়ার শাট ডাউন হয়েছে কিনা বুঝতে পারছি না, আর রাত তো প্রায় একটা, অথবা হয়তো এমনও হতে পারে যে ইলেকট্রিসিটি হয়তো রিজার্ভ করছে। তো আমি সামনে একেবারে মুখোমুখি, যেহেতু বিল্ডিংটা ছোট ওই মুখোমুখি দরজায় ওখানে ওই আমার যে রুম দিয়েছে, তো আমি খুললাম, ইলেকট্রনিক কার্ড দিয়েছে, তো ইলেকট্রনিক কার্ড ওরা হয়তো রিনোভেট করে সমস্ত আধুনিক করার চেষ্টা করছে, যেটা আমি আগেই বলেছি। কার্ড দিয়ে খুলে দরজাটা খুলে গেল, খুলে যাওয়ার পর সাধারণত যা হয় হোটেলের রুমগুলোতে খোলার পর পাশেই সুইচ থাকে অথবা কোনো স্লট থাকে যেখানে একটা বাতি টিম টিম করে জ্বলে, যাতে বোঝা যায় যে এখানে ওই ইলেকট্রনিক কার্ডটা রাখলে সমস্ত রুমের বাতিগুলো জ্বলে উঠবে। তাই আমি খোঁজার জন্য হাত দিয়ে চেষ্টা করছিলাম, কারণ রুমের ভেতরটা ছিল অন্ধকার, তা কিন্তু আমি কোনো কিছু খুঁজে পেলাম না। দরজাটা বেশ ভারী, মানে স্প্রিংটা যেটা দরজার সাথে অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায়, এটা হয়তো সেফটির জন্য ওরা করেছে, কারণ কষ্ট করে আর লাগাতে হবে না, ছেড়ে দিলেই নিজে নিজে দরজাটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমাকে জোর করে দরজাটা খুলতে হচ্ছিল। ব্যাগটা বাইরে রেখে, বড় ব্যাগটা বাইরে রেখে আমি ঢুকলাম, কিন্তু অন্ধকার ভেতরে। তো আমি ভেতরে ঢুকতেই ওই দরজাটা বন্ধ হয়ে গেল, হাত দিয়ে যেভাবে হয় যে হাত দিয়ে আমি ওয়াল দেখছি, সাধারণত হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় যে সুইচ কোথায় আছে। তো আমার ডান হাতে ছিল আমার হাতের যে ব্যাগ ওটা, আর বাম হাতে আমি সুইচ খোঁজার চেষ্টা করছি ওয়াল দিয়ে। ওয়াল দিয়ে যখন আমি যাচ্ছিলাম এই দেওয়ালটা স্পর্শ করে, এবং তখনই ঘটলো ঘটনাটা, কি যে বলবো, আমার সাথে অনেক ঘটনা ঘটেছে কিন্তু এটার জন্য আমার ব্রেইন, আমি প্রস্তুত ছিলাম না, আমার মাথা, আমার ভেতরের যে অটোমেটিক যে রিফ্লেক্স সেটা প্রস্তুত ছিল না। আমি ওয়ালে হাত রেখে যখন আস্তে আস্তে এগোচ্ছিলাম, ঠিক কর্নারের ওখানে দেখলাম একটা হাত এসে আমার হাতে ধরলো। ও মাই গড, মানে ঠান্ডা একটা হাত আমার হাতটা ধরে বসলো, কিন্তু মনে হচ্ছিল কোনো ফিমেল হবে, কারণ হাতের ওই স্পর্শে ওই মুহূর্তে আমি ফ্রোজেন হয়ে গেলাম ওখানে। কি যে হলো, কারণ এই অনুভূতি যাদের হয়েছে তারা বুঝবে, শরীরের চামড়াগুলো ভারী হয়ে আসে, পাড় চলে না, কোনো কিছু কোনো সেন্স কাজ করে না, ওই মুহূর্তে ওই অবস্থাতে ফ্রোজেন হয়ে গেলাম। এবং যতই কয়েকটা সেকেন্ড গেল, দেখলাম হাতটা আরো জোরে চেপে ধরেছে আমার ওই হাত। হাতটা চাপছে তো চাপছে, কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আমি আমার সেই সেন্সটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি বুঝতে পেরেছি কিছু একটা এখানে আছে। আমি যখন হাতটা টানার চেষ্টা করছি, শক্ত করে ধরে আছে, আমাকে হেঁচকা টান দিয়ে সামনের দিকে নিয়ে আসলো সেই হাত। এবং তাকিয়ে দেখি ওই বিছানার ওটা আবছা বোঝা যায়, বাইরের যে আলো এসছে পর্দা দিয়ে, জানলার পর্দা দিয়ে হালকা আলো, ওখানে দেখি বিছানার পাশে একজন বসা। ওখানে ওটা একটা নারী মূর্তির মতো, বেশ, চুলগুলো সামনের দিকে রাখা, ফেস দেখা যাচ্ছে না, কিন্তু টান দিচ্ছিল এটা ছোট্ট একটা, মানে হয়তো 10-12 বছরের একটা কোনো মেয়ে হবে। এটা আমার ওই হাত ধরে রেখেছে, কিন্তু গায়ে অসম্ভব শক্তি। আমি তো ধস্তাধস্তি শুরু করলাম, কারণ ওই মহিলাটা তখন বিছানা থেকে উঠে আসছে আমার দিকে। আমি কিভাবে যেন, আমার মনে হলো যে আমার দোয়া এবং দৌড়তে গুলা পড়া দরকার, কিন্তু ব্রেন তখনও পর্যন্ত স্থির হয়নি, তখনও বুঝতে পারছিল না আসলে কি করব। আমার বডি রিফ্লেক্সটা আস্তে আস্তে ফেরত আসছে। এই মুহূর্তে হ্যাচ কাটান দিয়ে আমি উল্টো দিকে এসে দরজা খোলার চেষ্টা করব। ভেতর পেছন দিক থেকে আমার শার্টের কলার পর্যন্ত ধরে ফেলেছে ওরা। ওই মহিলাটা যেটা বসেছিল উঠে এসছে। কিভাবে জানি প্রচন্ড শক্তি দিয়ে আমি দরজাটা খুললাম। করিডোরে তখন সেই লাইটটা হয়তো ব্যাক করেছে। আমি হ্যাচ কাটান দিয়ে পিছে আর তাকালাম না। আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করলাম, ওখানে আমার ব্যাগের উপরে আমি পড়ে সামনে একেবারে এমন ভাবে পড়েছি লাইটের উপরে, মানে আমার হাতের কনুটনি সবকিছু ছিঁড়ে গেছে। তখন দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। আমি সেই অবস্থায় কোন রকমে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে সে রিসেপশনে আসলাম। যেটা হচ্ছে কি, যখন রিসেপশনে আসলাম, তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। ডান দিকে যে 10-12 জন লোক ওখানে বসেছিল, বয়স্ক লোক, ওই পাবের ভেতরে কেউ নেই, সবকিছু একেবারে চুপচাপ। একটা বেল দেখলাম ওখানে, আমি বেলটা বাজালাম। একটু পরে একটা ইয়াং একটা ছেলে দেখি চোখে একটু একটু ঘুম ঘুম ভাব, সে আসলো আমার দিকে, বলে যে কি ব্যাপার। তো আমি বললাম যে আমাকে তো তোমরা যে রুম দিয়েছো, বলে কে তোমাকে রুম দিয়েছে। আমি বলছি আমি তো একটু আগে আসলাম, আমাকে তো একজন বর্ণনা দিলাম সে দেখতে কেমন। তো বলে না, এরকম তো আমার এখানে কেউ জব করে না, আমি তো একটু পেছনে রেস্ট নিচ্ছিলাম। তো তোমার নাম কি? আমি কিছুই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। তখন সে আমার নাম দেখে আমাকে একটা কি দিয়ে বললো। আমি বললাম যে এই যে আমাকে এই কি দিয়েছে। তো কি দিকে তাকিয়ে বললো যে এই রুম তো ইউজ হয় না প্রায় 2 মাস ধরে, কারণ ওটা রিনোভেশন চলছে এখানে, আর আসো কি। আমি তখন ওকে পুরো ঘটনাটা বললাম, সে কিছুই বললো না। সে বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, কারণ তোমাকে যে রুম কি দেখছি কে দিয়েছে আমি জানি না, তুমি যেভাবে বর্ণনা করছো এরকম কোনো লোক এখানে থাকে না। আমি তো বুঝতে পারছি এটা অশরীরী কোনো কাহিনী ঘটে গেছে আমার সাথে। তারপর সে আমাকে লিফটে করে উপরে সেই রুমে নিয়ে আসলো, পরিষ্কার পরিচ্ছন্ন সেই রুম, কিসের আর ঘুম সে রাতে। গোসল করে দোয়া দরুদ পড়তে পড়তে সেই রাতটা পার হয়ে গেল। তো আজকের অভিজ্ঞতা এতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের হয়তো কিছুটা ভালো লাগতে পারে, কিন্তু একটা জিনিস বলে রাখি, যারা এগুলো বিশ্বাস করতে চায় না, আমার অভিজ্ঞতা দিয়ে বলি, এরা আসলে বিশ্বাস করে কিন্তু প্রকাশ করতে চায় না। কি কারণে করতে চায় না জানি না, হয়তো ভাববে যে তাদের জীবনে এ ধরনের ঘটনা ঘটে গেলে হয়তো অনেকে ভাববে অন্যরকম, ভাবতে পারে, হয়তো ভাবতে পারে যে সে হয়তো ভীতু টাইপের মানুষ। কিন্তু না, এই ধরনের অশরীরী বিষয়ের সাথে আপনার কিছু করার নেই তো, কারণ ওরা অন্য ডাইমেনশনে চলে। আমাদের পৃথিবীর, আমরা পৃথিবীর মানুষ, আমাদের ডাইমেনশনটা ভিন্ন, এবং ওরা চলে তাদের ডাইমেনশনে। তারা কিভাবে কানেক্ট করে আমাদের সাথে ওরাই বলতে পারবে, অথবা বিধাতাই বলতে পারবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও কখনো কথা হবে। রহমান, টরন্টো, আল্লাহ হাফেজ।
লুকোচুরি খেলে লুকোচুরি
ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আজকে ইন্টারনেটের অবস্থার মধ্যেও যারা জয়েন করেছেন এবং আমাদের সঙ্গে পুরোটা সময় কাটাচ্ছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং দেখছেন অডিও ক্লিপও কি চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন আমাদের রেহমান ভাই, এবং তাকে আমি ধন্যবাদ জানাই তার এই ঘটনা সবার সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন এবং আজকের এই এপিসোডটি আপনারা উপভোগ করছেন। আমরা দেরি না করে পরবর্তী এপিসোডে যাব, পরবর্তী এপিসোড বলছি পরবর্তী স্টোরিতে যাব। তবে তার আগে কিছু মানে মেসেজ না পড়লেই না, আমার কাছে পড়তে হচ্ছে, ইচ্ছা করছে আর পড়বো না, জাস্ট আজকে একটু পড়তে দেন। কারণ হচ্ছে যে হ্যালোইন স্পেশাল, তো স্পেশাল এপিসোডগুলোতে আমার মনে হয় এটা পড়া যেতেই পারে, তো সে কারণেই আমি কিছু এপিসোড পড়তে চাচ্ছি, কিছু এপিসোড বলছি, কিছু SMS পড়তে চাচ্ছি। আচ্ছা, আসলে রাত বাড়ছে, স্বাধীন ব্যবহারকারীরা 5-star রেটিং দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করুন এবং আপনাদের রেটিংয়ের স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে শেয়ার করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জন প্রিমিয়াম প্ল্যানে 1 বছর জন্য ফ্রি সাবস্ক্রিপশন পাবেন, এটা জানিয়েছেন স্বাধীন। নোভা চৌধুরী লিখেছেন, লাভ ফ্রম রংপুর। আমাদের সাথে আছেন অনি, রাফি শুনছেন চট্টগ্রাম থেকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কাউসার আকাশ। লাস্ট স্টোরিটা অনেক ভয়ের ছিল, সত্যিই তাই। রাসেল ভাই, স্বাধীন অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তার, আপনি যদি কোনো ধরনের কোনো ঝামেলা পড়েন বা ঝামেলা ফেস করেন তাহলে আপনি তাদেরকে ইনবক্স করতে পারেন ফেসবুক পেজে গিয়ে। স্বাধীনের ভেরিফাইড ফেসবুক পেজ আছে এবং সেখানে গিয়ে আপনি কিন্তু ইনবক্সে কথা বলতে পারেন, তারা খুবই রেসপন্সিভ এবং আপনাকে ডেফিনেটলি আপনার প্রবলেম সলভ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এআই শাহনেওয়াজ নয়ন লিখেছেন, bhoot.com দীর্ঘজীবী হোক, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরও অনেকেই এই মুহূর্তে আছেন এবং সবাই লিখছেন আমাদেরকে, অ্যান্ড আমিও খুব আনন্দিত যে আপনারা লিখছেন। আবিদ হাসান সোহান, আমার কথাগুলো কখনো পড়েন না রাসেল ভাই, এই তো পড়ে ফেললাম, তিনি মাদারীপুর সদর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন MD হিমেল শেখ, গফরগাঁও পৌরসভা থেকে শুনছেন। হাফিজুর রহমান মাহিম আছেন গাজীপুর থেকে। আমাদের সঙ্গে আছেন হৃদয় ভূঁইয়া, আমাদের সঙ্গে আছেন SK সাইফ, আছেন সাদ হাসান, তিনি ধানমন্ডি থেকে শুনছেন, অপূর্ব শুনছেন। আমাদের সাথে আছেন সাফাত পনির, তিনি জামালপুর থেকে শুনছেন। আবু বকর আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে শুনছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে এভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। আমি আশা করব যে আপনাদের বাকি সময়টুকুও ভালো যাবে, আর সেই জন্য আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যাওয়া যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন, আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আরও একটি ঘটনায়। এই মুহূর্তে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে চাই সেটি হচ্ছে আমাদের একটি অডিও ক্লিপ, এবং আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জের ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভোট এফএম শুনি, এখন ভোট ডট কম এর নিয়মিত একজন শ্রোতা। ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হলো না, আশা করি ঘটনাটি শেয়ার করবেন। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি ঘটনার এক সেকেন্ড আপনাকে বোরিং করবে না। সালটি ছিল 2017। গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়ি বেড়াতে যাই। গ্রামটি ছিল একদম অজপাড়া গ্রাম। রাত 8টার পরে একদম নিলিবিলি হয়ে যেত পুরো। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করলাম রাত করে নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি অনেক বেশি মাছ পাওয়া যায়। বাঁধন হচ্ছে আমার মামাতো ভাই, আমরা ভাই কম বন্ধু ভেসে ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, মাছ ধরার সরঞ্জাম নিয়ে সেদিন মাছ ধরতে যাই এবং সাথে নেই একটি হ্যাজাক বাতি। বলে রাখা ভালো, আমার নানা ছিল পেশায় একজন জেলে। নানা প্রতি রাতে ডিঙে নৌকা নিয়ে মাছ ধরতে যেত। ওই রাতে নানা শরীর খারাপ লাগছিল, যে কারণে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানা সেই ছোট্ট ডিঙি নৌকার মধ্যে গিয়ে বসি। প্রথম জালটা ফেলার পর খুব ভালোই মাছ উঠছিল। মোটামুটি ভরে যাওয়ার পর পাতিলটা একটু দূরে রেখে নতুন পাতিল নিয়ে মাছ ধরার জন্য। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মোটর শব্দ পাই পাতিলের ওখান থেকে। পূর্ণিমার রাত, আবছা আবছা আলোয় চারদিকটা বোঝা যাচ্ছে, কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ, বৈঠা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়। পাতিলের ওইখানটাতে তাকিয়ে দেখি বানরের মতো দেখতে কিছু একটা কুচ্ছিত কালো মুখ। মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা, কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে জোরে চিৎকার দেই। চিৎকার শুনে বাঁধন ভাই বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, এখানে পাতিলের সামনে ওইটা কি ছিল? ভাই বলল, কই, আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, কিছু তো দেখিনি। তুই হয়তো বা ভুল দেখেছিস, এটা তোর মনের ভুল, ওখানে কিছুই ছিল না। বাঁধন ভাইয়ের এমন কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এটা কি করে হতে পারে, এত বড় ভুল কি করে আমার সাথে হতে পারে। যাই হোক, নিজেকে ভুল বলে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না তখন। তখন থেকে একটা ভয় কাজ করে আমার ভেতর। ভাইকে বলি, আজকে চলো আর মাছ ধরতে হবে না, বাসায় যাই, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম, হঠাৎ করে নদীর কিনারা থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আছে। কান্নাটি এতটাই করুণ ছিল, যেটা শুনলে যে কারোর বুক কষ্টে ফেটে যাবে। পাশে তাকিয়ে দেখি শ্মশানের কাছে চলে এসেছি, চাঁদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে প্রায় দেড় ঘন্টার পথ দূরে। এমন সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। দুজনেই চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকার এক বিন্দু পরিমাণও সামনে এগোয়নি। কি করব কেউই ভেবেই পাচ্ছিলাম না। পরক্ষণেই টের পেলাম আমাদের নৌকায় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না খুব ভালো মতোই বুঝতে পারি। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফ দিই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে গিয়ে উঠি। শ্মশানটিতে উঠে যা দেখি, দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দুজনে। দেখি এক ভয়ানক তান্ত্রিক এক ছোট মেয়েকে সামনে বসিয়ে কি যেন মন্ত্র পড়ছে। রাসেল ভাই তান্ত্রিকটির পরনে ছিল লাল জুব্বা জাতীয়, মাথায় বড় বড় জটাচুল এবং বড় বড় দাড়ি, গলায় ছিল তজবি জাতীয় অনেকগুলো মালা। রাত তখন 2:30 আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি যে এখানে কালো জাদু করছে মেয়েটির উপর। মেয়েটি ছিল অনেক সুন্দরী মায়াবী চেহারা, পূর্ণিমার আলোতে তার মুখটা অষ্ট বোঝা যাচ্ছিল। বাঁধন ভাইয়ের মেয়েটিকে দেখে খুব মায়া হয়। সে বলে, আমি থাকতে কখনো এ যোগ্য সম্পন্ন হতে দেব না। ভাইকে আমি অনেক বোঝাই যে এখানে থাকলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে কার শুনে কে শুনে কার কথা, আমার কথা না শুনে বাদন ভাই তান্ত্রিকটির সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে এখানে? সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাদন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তান্ত্রিকের কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাদন ভাই বলে, এই ফুটফুটে মেয়েকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাদন ভাইয়ের গালে জোরে একটা থাপ্পড় বসায় এবং বলে, তোকে আমি ছাড়ব না। তার কথায় পাত্তা না দিয়ে বাদন ভাই ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বের হয়ে যায় আর পেছনে তান্ত্রিকটি খুব ভয়ানকভাবে হাসতে থাকে। মেয়েকে আমি দেখে আমারও মায়া হয়। যাই হোক, এখন আমাদের একটি কাজ, কাল সকাল হতে না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত লম্বা হয়ে মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কি যেন জ্বলছে দাউ দাউ করে, পুরো মুখটা পরিবর্তন হয়ে গিয়েছে, খিলখিল করে আমাদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছে এবং মুখ দিয়ে লালা জাতীয় কিছু বের হচ্ছে। লালা বের হয়ে বাদন ভাইয়ের ঘাড়ে এসে পড়ছে। এটি দেখে মেয়েটিকে কোল থেকে ফেলে দিয়ে দুজনে এক দৌড়ে বাসায় এসে পড়ি। কি ভাবছেন, ঘটনা শেষ, ঘটনার মাঝখানে আছি আমরা। দুজন চিন্তা করলাম আমাদের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পাবে এবং বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা খুললে এবং বলে, কিরে তোদের এই অবস্থা কেন, হাঁপাচ্ছিস, খেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গেলি তো মাছ কই, কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাঁধন ভাই বলল, কিছুই হয়নি, মাছ তো ধরছিলাম, মাছের পাতিল আমাদের অসাবধানতার কারণে পানিতে পড়ে গিয়েছে, তাই চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি, ওই দিন আর কিছু হয় না। তারপরের দিন সকাল থেকে শুরু হয় বাঁধন ভাইয়ের ব্যবহারের পরিবর্তন। সবসময় চুপ থাকে, একা একা, কারো সাথে কোনো কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাঁধন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে, বাঁধন ভাই তো আগে কখনো আমার সাথে এমন করেনি, আমি তার এমন আচরণ স্বাভাবিকই নেই। ভাবি হয়তো কালকের রাতের ঘটনা বাঁধন ভাইকে একটু বেশি ভয় পেয়েছে। এভাবে সারাদিন কাটে। ওই দিন রাত একটার সময় আমার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই দেখি বাঁধন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার একই কাহিনী। রাত আনুমানিক একটার সময় ভয়ানক এক স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু বাঁধন ভাই কোথাও নেই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব এবং খুব ভয় করে, যে কারণে শ্মশানটিতে যাওয়ার সাহস করিনি। একবার চিন্তা করলাম নানা ভাইকে ডাক দিয়ে দুজনে মিলে শ্মশানটিতে যাব, আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে, শরীর খারাপ, এই ভেবে আর ডাক দিলাম না। ফজর আজানের সাথে সাথে দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কই গেছিলে? কোনো উত্তর দিল না, বরং বলল, ভালো চাস তো চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আর ভাইকে কিছু জিজ্ঞাসা করলাম না। ভেতরে ভয় ভয় কাজ করছিল, বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সবাই ওর উপর রেগেছিল। ঘটনার তৃতীয় দিন, বাঁধন ভাই প্রতি রাতে কোথায় যায় এটি দেখার জন্য আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত একটা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাহিরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখব বাঁধন ভাই কোথায় যায়, এজন্য আমি তার পিছু করলাম। একটু পর টের পেলাম বাঁধন ভাই যে রাস্তাটিতে যাচ্ছে ওই রাস্তাটি শ্মশানের রাস্তা। আমি তাকে পিছু ডাকলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কোনো সাড়া দিল না ভাই। একবার চিন্তা করলাম সামনে গিয়ে আটকাবো, কিন্তু ভেতরে অনেকটা ভয় ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। একটু পরেই দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার রাত, কোথাও কোনো আলোর চিহ্নমাত্র নেই। আমার হাতে ছিল একটি কুপাবাতি এবং বাতন ভাই অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাতন ভাই ওই ভয়ানক তান্ত্রিকের সামনে গিয়ে বসল। তান্ত্রিকটি আগুন জ্বালিয়ে মরা মানুষের মাথা খুলি বিভিন্ন হার দিয়ে কি যেন মন্ত্র পড়ছিল এবং বাতন ভাইকে মন্ত্র করে ফু দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে। দেখো আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিছু করতে পারছিলাম না। এটা যে কতটা কষ্টের এটা নিজের সাথে না করলে কখনোই বোঝা যাবে না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমি দেখি বাদন ভাই শ্মশান থেকে বের হয়ে যাচ্ছে সোজা কবরস্থানের দিকে। হাতে ছিল একটি বড় কোদালটি, অনেক বড় ছিল। আমি ভাইকে অনেকভাবে আটকানোর চেষ্টা করলাম কিন্তু ভাই আমার কোনো কথা শুনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগলো এবং মরা লাশের হাড় মাথার খুলি কবরের ভেতর থেকে বের করতে লাগলো। ওই হাড় এবং মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি বিশ্রী গন্ধ বের হচ্ছিল ওই হাড় তারপর মাথার খুলি থেকে। এসব কিছু আমি আর নিতে পারছিলাম না। এক দৌড় দিয়ে বাসায় আসি এবং বাসায় সবাইকে সব ঘটনা খুলে বলি প্রথম থেকে। ফজর আজান দিলে ভাই আবার বাসায় ফিরে আসে। সবাই তার বাসায় আসা দেখছিল। বাদন ভাইয়ের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ছিল এবং বাদন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা কি হয়ে গেল এটা? তোর বাদন ভাই যেন সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, একদম চিকন হয়ে গিয়েছে, মুখ পুরোটা ফ্যাকাশে। ছেলের এমন অবস্থা দেখে কোনো মায়ের মন ঠিক থাকতে পারে না। বাদন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই বাসায় মসজিদের হুজুর নিয়ে আসা হলো। সে হুজুরটি জিন পালত, এসব কাজে মোটামুটি পারদর্শী ছিল। হুজুরের ভাষায় বলছেন, হুজুর ওর অবস্থা খুবই খারাপ, আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকের জিনদের কাছে। হুজুর চোখ বন্ধ করে ছোড়া পড়ছিল, চোখ খুলে হুজুর বলল, দেখুন ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠব না, অনেক ক্ষমতা ওর। এই বলে হুজুরটি চলে গেল। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার। কি করবো ভেবে উঠতে পারছিলাম না কেউই। ওই দিন এভাবেই কেটে যায়, কারো গলা দিয়ে খাবার নাম ছিল না ওই দিন। ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমাতে ভয় পাই, যে কারণে আমি অন্য ঘরে গিয়ে থাকি। রাত একটা বাজতেই ভাইয়ের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা চারজন একসাথে ধরে রাখতে পারছিলাম না ভাইকে, এতটা শক্তি ছিল তখন। বাধ্য হয়ে ভাইকে শিকলের সাথে বেঁধে দিলাম। বাদন ভাই অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানটিতে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই আমাদের দিকে ছুঁড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখাটা যে কতটা কষ্টকর এটি আমার মামি অর্থাৎ বাদন ভাইয়ের মাকে না দেখলে বুঝতামই না। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার নানা এক কবিরাজের খোঁজ পায়। দেরি না করে বাদন ভাইকে শিকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে নিয়ে যায় সকলে। কবিরাজের প্রায় 40 বছর হবে আনুমানিক। সাতটি জিন সবসময় তার সাথে থাকে। বাদন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজটিকে বলে, বাবা আমার ছেলেকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলল। সবসময় কবিরাজ বলে, বলছি কবিরাজের ভাষায়, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, এ জাদু কাটানো অনেক কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে লড়ব। তাদের সব থেকে বড় ভুল ছিল ওই শ্মশানটিতে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েকে কোলে নেওয়া। আসলে ওই তান্ত্রিকটি জানত যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি অদ্ভুত এক মায়া কাজ করে। তান্ত্রিকটি মৃত মানুষের হাড়ের হাড্ডি এবং মাথার খিলু লাগত তার কালো জাদু করার জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিকটি ওইখানে প্রবেশ করতে পারত না এবং তান্ত্রিকের যে জিনগুলো আছে সেটিও প্রবেশ করতে পারত না। এ কারণে বাঁধন ভাইকে সে বসে আনে এবং মরা মানুষের হাড্ডি ও মাথার খুলিয়ে আনতে বাঁধন ভাইকে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে বাঁধন ভাইকে মেরে ফেলত। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস, একটা কিছু ব্যবস্থা আমি করব। আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন কালো একটি আস্ত একটি কালো পাঠা, সাত খাটের পানি, ওই শ্মশানের মানুষ পুরা কিছু ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত, এগুলো হলেই চলবে। বাঁধন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বলল, সুস্থ হবে কি না এটা বলতে পারবো না, তবে আশা করা যায় ভালো একটা কিছু হবে। পরের দিন এসব উপকরণ নিয়ে এবং বাঁধন ভাইকে বেঁধে কবিরাজের সামনে বসানো হলো। সে যজ্ঞ আরম্ভ করল। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানকভাবে কাঁপছে। কবিরাজ বলল, তোরা কেউ ভয় পাস না, আমি এখন বাঁধনের ভেতর আমার পোষা জিন প্রবেশ করাবো। একটু পর বাঁধন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং মোটা কণ্ঠে বলল, হুজুর আমি এসে গেছি। কবিরাজ জিনকে বলল, ওই তান্ত্রিকের জিনের সাথে কথা বল এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো এটা আমাকে জানা। একটু পর আবার মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর আমি এসে গেছি। কবিরাজ বলল, কি খবর এনেছিস বল আমায়। বাঁধন ভাইয়ের ওপর থাকা জিনটি বলল, তান্ত্রিকটি অনেক শক্তিশালী, আমি ওদের শক্তির সাথে পেরে উঠব না। এই বলে জিনটি বাঁধন ভাইয়ের শরীর থেকে চলে যায়। বাঁধন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং কবিরাজকে বলে, আমার ছেলেকে যেভাবেই হোক বাঁচান বাবা, যা লাগে আমি আপনাকে দেব। কবিরাজ সিদ্ধান্ত নেয় তান্ত্রিকের একটি জিন সে তার বসে আনবে এবং এর জন্য প্রয়োজন হবে তার মায়ের তাজা রক্ত। বাঁধন ভাইয়ের মা তার হাত কেটে রক্ত বের করে কবিরাজকে দেয় এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাঁধন ভাইয়ের কপালে কিছু একটা লেখে। কিছুক্ষণ পর কবিরাজ মন্ত্র পড়তে লাগল এবং আগুনে ফু দিতেই আগুন অনেক উপরে উঠে যাচ্ছিল। একটু পরে বাঁধন ভাইয়ের উপর তান্ত্রিকের জিন চলে আসলো। কবিরাজ তান্ত্রিক জিনকে বলল, এখন বল কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিনকে বসে আনতে হবে এবং সবগুলো বসে আনার পর ওই তান্ত্রিককে হত্যা করতে হবে ওই জিনগুলো দ্বারাই। কবিরাজ আবার নিজের সব শক্তি ব্যয় করে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের দশটা জিন ছিল তার মধ্যে নয়টাকেই তার বসে আনতে পেরেছিল। শুধু একটি বাদে একটিকে সে বসে আনতে ব্যর্থ হয়। একটি জিন আর ওইভাবে কিছু করতে পারবে না ভেবে কবিরাজ সবগুলো জিনকে পাঠিয়ে দেয় তান্ত্রিককে মারার জন্য এবং জিনগুলো তান্ত্রিককে মারতে সফল হয়। সাথে সাথে বাঁধন ভাই অজ্ঞান হয়ে যায় এবং তান্ত্রিকের ওই একটি জিন তান্ত্রিককে মরার আগে কিছু একটা প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করেছিল সেটি জিনটি বলতে পারেনি। তারপর থেকে বাঁধন ভাইয়ের স্বাভাবিক আচরণ শুরু হয়। কয়েক মাস পর বাঁধন ভাই টের পায় তার ঘাড়ে যে জায়গায় ওই বাচ্চা মেয়েটি লালা পড়েছিল ওই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালো তার জায়গাটি ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাঁধন ভাইয়ের খিঁচুনি উঠে যায়। আমরা সবাই মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে ওঠাই এবং রওনা দেই ঢাকার ভালো একটি হসপিটালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স চালু হলো, গ্রাম ছাড়েনি তখন। রাত তখন 12টা বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করে অ্যাম্বুলেন্স অনেক ভারী লাগছে। অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু পড়েছে কি না এটা দেখার জন্য চালক ব্রেক চাপল। অ্যাম্বুলেন্সটি তখন ব্রেক হচ্ছিল না, বরং স্পিড আরো বেড়ে যাচ্ছিল এবং অ্যাম্বুলেন্সটির ছাদে জোরে জোরে কিসের যেন আওয়াজ হচ্ছিল। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই। আমাদের বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না। একটু পর সব ঠিক হয়ে যায় এবং সাত পাঁচ না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এটি হয়তো সেই প্রতিজ্ঞা সেই জিনটির, যেটা তান্ত্রিককে সেই তান্ত্রিকের একটি জিন করেছিল। আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করল। একটিমাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটি কেউ মেনে নিতে পারছিলাম না। তার মা পুরো পাথর হয়ে গিয়েছে, এখন সে মানসিক রোগী, ডাক্তার দেখানো হচ্ছে, এখন সে একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে গাঁথায়। প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি। আগেকার স্মৃতিগুলো মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না, চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। দোয়া করবেন আমার ভাই যেন ওপারে ভালো থাকে এবং তার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো রাসেল ভাই, মূলত এটি ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এই ছিল আমাদের হ্যালোইনের স্পেশাল এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, কারণ সামনে আমাদের 200তম এপিসোড এবং 200তম এপিসোডের জন্য আপনাদের ঘটনা পাঠানোর আহ্বান করছি আমরা। আশা করছি আপনাদের কাছ থেকে প্রচুর ঘটনা পাবো। আজকে আর সময় নেব না, সবাই রেস্ট নিন, ঘুমাতে যান, আবারও কথা হবে নিশ্চয়ই। আল্লাহ যদি চান তাহলে আগামী শুক্রবার রাত 11:59 মিনিটে। সেই পর্যন্ত আপনারা